সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাত হতেই একদল বন্ধু অপেক্ষা করে একটি অনুষ্ঠানের জন্য, এবং আমিও অপেক্ষা করি কখন মাইক্রোফোনের সামনে এসে বসব। কারণ এই অনুষ্ঠানের সাথে আমার অসংখ্য স্মৃতি, এই অনুষ্ঠানের সাথে আমার অনেক কথা, এই অনুষ্ঠানকে ঘিরে আমার অনেক মাথা ব্যথা। কারণ এই অনুষ্ঠানটাই আমার সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানটার জন্য বৃহস্পতিবার রাতে আমার ফেসবুক পেজের ইনবক্স সবচেয়ে বেশি ভরপুর টেক্সট থাকে, আজকে আসছো তো, কখন শুরু হচ্ছে। হ্যাঁ, ফাইনালি সেই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, যার নাম ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা, জাগো এফএম 94.4 এর এই শোটার সাথে আর যে উদয়ের সম্পর্ক দীর্ঘদিনের, প্রায় 8 বছরের। এবং এই দীর্ঘ সময় জুড়ে আমি তোমার সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলি, সেগুলো অনেকে বিলিভ করে, অনেকে বিলিভ করে না। অদ্ভুত, ফুতুরে, প্যারানর্মাল, যেভাবেই শব্দগুলোকে ব্যবহার করি না কেন, এগুলো অবিশ্বাস্য। কিন্তু যে ব্যক্তি বা যে মানুষটার সাথে এই ঘটনাগুলো ঘটে, একমাত্র সেই মানুষটা রিয়েলাইজ করতে পারে যে তার জীবনে, তার সাথে ওই মুহূর্তে কি ঘটনা ঘটেছিল। আজকের এপিসোডেও আমরা এমন কিছু বন্ধুদেরকে ইনভাইট করেছি যারা তাদের জীবনের এমন কিছু ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে বলতে যাচ্ছেন যেগুলো তাদের সাথে ঘটে গেছে কিংবা তারা কালেক্ট করেছেন। আপনি এই ঘটনাগুলো বিলিভ করবেন কি করবেন না, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাট আমার জায়গা থেকে আমি একটা ছোট্ট বিষয় আপনাকে শুরুতেই বলতে চাই। এই ধরনের প্যারানর্মাল বা ভৌতিক অভিজ্ঞতা সম্পন্ন অনুষ্ঠানগুলো শুনলে যদি শারীরিক বা মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন বলে আপনার মনে হয়, তাহলে এই অনুষ্ঠানটি স্কিপ করবেন। অর্থাৎ এই অনুষ্ঠানটি জাগো এফএম শুধুমাত্র বিনোদনের খাতিরেই প্রচার করে থাকে। কোনো ব্যক্তি যদি এই অনুষ্ঠানটি শুনে মনে হয় যে না, এটি শুনলে আমি শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমি অনুরোধ করব আপনি আপাতত জাগো এফএমকে স্কিপ করতে পারেন। আগামী ঘন্টা দুয়েক আমরা কিছু ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা শুনব বিনোদনের খাতিরে, কারণ আমরা জানি এই অনুষ্ঠানটি ছোট থেকে বুড়ো সবার কাছে ভীষণ পছন্দের একটা শো। কারণ আমরা খুব ছোটবেলা থেকেই রূপকথার গল্প যেমন শুনতে পছন্দ করি, হরর স্টোরি শুনতে তেমনি পছন্দ করি। তাই হরর স্টোরি নিয়ে একটি শো হচ্ছে বাংলাদেশের অন্যান্য এফএম রেডিওগুলোর মতো, জাগো এফএমও এই অনুষ্ঠানটি করছে এবং খুব অল্প সময়ে এই অনুষ্ঠানটিকে আপনারা ভীষণ আপন করে নিয়েছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানটি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে সরাসরি এফএম রেডিও থেকে শুনতে পাচ্ছেন। আমি জানি 10টা বেজে গেছে, ইতিমধ্যে অনেকেই বাড়িতে ফিরে গেছেন, অনেকে একা একা কানে হেডফোন দিয়ে রেডিওতে শুনছেন, অনেকে স্পিকার দিয়ে শুনছেন, আবার অনেকে অন দ্য ওয়েতে গাড়িতে এই মুহূর্তে টিউন করেছেন। কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে আমার যে বন্ধুরা নতুন নতুন শুনতে পাচ্ছেন, স্পেশালি চট্টগ্রামের বন্ধুরা, তাদের কাছে এই অনুষ্ঠানটি খুবই নতুন, কারণ চট্টগ্রামে আমাদের রিসেন্টলি স্টেশন নির্মিত হয়েছে। বাট খুব অল্প সময়ের মধ্যে হলেও চট্টগ্রাম থেকে আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি, প্রচুর রেজিস্ট্রেশন আমরা পাচ্ছি এবং মতামত পাচ্ছি। এর জন্য চট্টগ্রামবাসীকে আর জি উদয় এবং জাগো এফএম এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কুমিল্লাকেও একই কথা বলতে চাই, কুমিল্লাবাসীদের কাছ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা পাই এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত অল্প সময়ের মধ্যে কুমিল্লাবাসীর প্রত্যেকটি মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন, বিশেষ করে ভূত স্টুডিওকে, এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার ব্যাপার। একই সঙ্গে ঢাকার আনাচে কানাচে সেই বাড্ডা যেখানে আমাদের রেডিও স্টেশনটি নির্মিত, এখান থেকে শুরু করে বাড্ডাকে সেন্টার করে যদি আমরা কথা বলি, গাজীপুর, রূপগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী, ওপাশটাতে মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, যাত্রাবাড়ি, ডেমরা, কোথায় নেই, সমস্ত জায়গায় আমাদের বন্ধু রয়েছে বিভিন্ন বয়সী। কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ সদ্য ঢাকা এসেছেন, হয়তো হোস্টেলে থাকেন পড়াশোনার খাতিরে, কেউ জব করেন, ব্যাচেলার লাইফ লিড করেন, রাতেবেলার একমাত্র সঙ্গী এফএম রেডিও রয়েছেন তিনিও আমাদের সাথে। ডিজিটাল কন্টেন্টের জায়গা থেকে হয়তো অনেকে ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করেন, সেখানেও কিন্তু অনুষ্ঠানটা প্রচার হচ্ছে। আমি জানি সেখানেও চোখ আটকে রয়েছে এই মুহূর্তে অনেক মানুষের। অর্থাৎ এই অনুষ্ঠানটি শুধু রেডিওতে নয়, www.facebook.com/jagofm, জাগো এফএম এর ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠানটি দেখানো হচ্ছে, একই সঙ্গে ইউটিউব চ্যানেল youtube.com/jagofm এই চ্যানেলটাতেও কিন্তু অনুষ্ঠানটি দেখানো হচ্ছে। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ এখানে আমরা এমন তিনজন বন্ধুকে আজকে ইনভাইট করেছি যাদের কাছে বেশ ভয়ানক কিছু স্টোরি অপেক্ষা করছে। আই হোপ আপনার ভালোই লাগবে। চলুন আজকের প্রথম অতিথির সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম ভাই আপনার?
মোহাম্মদ নাজমুল হোসেন।
নাজমুল ভাই কোথেকে এলেন?
আমার বাসা বেসিক্যালি জুরাইনে। আমি বাংলাদেশে একটি বেসরকারি একটা প্রতিষ্ঠানে জব করছি। তো ঘটনাটি বর্তমানের না, ঘটনাগুলো মূলত আপনার 2015 থেকে 2017 দিকে, এই সময় আমার পড়াশোনা ছিল এবং আমার আম্মু অসুস্থ ছিল দীর্ঘ চার বছর ধরে। তো এই লং সময়টা আমাকে একটা প্রায় সরকারি একটা হসপিটালে থাকা হয়েছে মায়ের সাথে, যেহেতু আমি বাসায় ছোট ছিলাম আমি, আর বাদ বাকি সবাই জব পারপাসে ছিল। তো আর আমি সবসময় আমার মায়ের সাথে থাকতে পছন্দ করতাম, মা যতদিন বেঁচে ছিলেন। তো ওই সময় এই ঘটনাগুলো ফেস করা, বেসিক্যালি এখানে হসপিটালে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে আমার সাথে।
ওকে, আমরা একেবারে ঘটনায় চলে যেতে চাই। আমরা আজকে এই মুহূর্তে নাজবুল ভাইয়ের কাছ থেকে উনি কিন্তু বলে দিয়েছেন যে এই মুহূর্তের না, বেশ কিছু আগের এবং উনার সাথে ঘটে যাওয়া সেইরকম হসপিটালের একটা ঘটনা উনি প্রথমে শুরু করবেন আমাদের সাথে। আমরা খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনি। শুনি তাহলে ঘটনাটা।
ঘটনাটা হলো 2017-র দিকে। তো 2017-র দিকে আমার মায়ের সেকেন্ড অপারেশন হয়। আমি মূলত 2015 থেকে এই হসপিটালে আছি। তো মায়ের ওখানে চার বছর ধরে থাকা হয়। তো প্রথম দুই মা যখন ওখানে থাকে ওনার অপারেশন হয়, তো আমাদের এটা ছিল মায়ের সিটটা ছিল আপনার সি ব্লকের সাততলায়। তো যেহেতু ফিমেল ওয়ার্ড, তো রাতে আসলে ছেলে যারা আছে বা পুরুষ যারা আছে তাদেরকে ওয়ার্ড থেকে বের করে দেয়া হইতো, আর যারা ওইখানে অ্যাডমিট থাকতো রুগী এরা শুধুমাত্র ওইখানে থাকতে পারতো। আর যেহেতু আমরা রোগীর যারা স্বজন আছি এরা ওইখানে থাকতে পারবো না সিকিউরিটি পারপাসে। সো আমরা যেটা করতাম, যারা আসলে রাতে বাসায় ফিরতে পারতাম না, হসপিটালে যারা দেখবেন যে ওয়ার্ডের বাহিরে লিফটের জায়গা থাকে, সো লিফটের ওইখানে একটা কমন স্পেস থাকে ফাঁকা, ওইখানেই মূলত থাকতে হয়। তো অনেকের কষ্ট হয় কিন্তু আসলে এটা থাকতে হয়। আমরা এইভাবেই থেকেছি আমি চারটা বছর এখানে। তো ঘটনা সরাসরি ঘটনায় চলে যাই। তো যেটা হয়েছে, ঘটনার দিন আমাদের, আমরা তো থাকতাম সেভেন ফ্লোরে আর ওইখানে পাঁচতলা, মানে লিফটের ফাইভে ছিল আপনার লিভার ইউনিট। তো ওইখানে যেটা হইতো যে প্রতিনিয়ত আপনার ঘন্টা দুই তিন এরকম পরপর এক একজন রোগী মারা যাইত। তো লাশগুলো ওখানেই রাখা হইতো, আর নর্মালি ওখানে যেহেতু ওখানে লাশগুলো রাখা হইতো, যেখানে ওখান থেকে কেউ পাস করলে বা হাঁটাচলা করলে এটা দেখতে পাইতো লাশগুলো। তো ঘটনা যেদিন হয় ওদিন ওখানে দুজন মানুষ মারা যায়। নর্মালি লাশগুলো ওখান থেকে কিছুক্ষণ পরে সরিয়ে ফেলা হয়, আর যেহেতু ওদিন বৃহস্পতিবার ছিল, তো লাশগুলো এখনো ওই রোগীর যে আত্মীয় স্বজন যারা ছিল ওনাদেরকে হ্যান্ড ওভার করা হয় নাই তখন। আর এর আগের দিন আমার আম্মুর অপারেশনটা হয়। তো এই কারণে আমি বেশিটা সময় প্রায় রাত্র 12টার মতো বেজে যায় তখনও আমি ওইখানেই থাকি, মানে বের হচ্ছিলাম না, কারণ মায়ের বারবার ড্রেসিং করা লাগতো। আর যেহেতু আমি দীর্ঘদিন ধরে ওই হসপিটালে আছি আর আমার তখন এজও কম ছিল, তো ওইখানে যারা নার্স ছিল ডাক্তার ছিল ওনারা খুব পরিচিত ছিল, যার কারণে ওনারা আমাকে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাকে ওখানে থাকতে দিত, যেহেতু মায়ের পাশে আর কেউ থাকতো না আমি একাই থাকতাম। তো ওরা এটা অ্যাকসেপ্ট করতো, কিন্তু একটা সার্টেন মোমেন্ট পরে আমাকে বের করা হতো। তো যেহেতু মায়ের অপারেশন, নর্মালি আমি কি করতাম, একদম কেচি গেটের ওইখানে আমার বেডটা আমি ই করতাম, পোর্টেবল একটা বেড, ওইখানে আমি শুইতাম, মানে যেটা বলে মাদুর পেতে শোয়া, তো মাদুর পেতে আমি শুইতাম। তো ওই দিন যেহেতু আমার অনেক বেশি লেট হয়ে গেছে, আমি আর আমার যে রেগুলার স্পেসটা আমি ওখানে জায়গা পাইনি, ওইখানে অন্য রোগীরা অন্য রোগীর স্বজনরা শোয়ে। তো আমি যেটা করি, লিফটের ডান সাইডে, লিফটের ডান সাইডে এইখানে একটা পরিত্যক্ত সিঁড়ি আছে এবং বা সাইটে আর একটা সিঁড়ি যেখান থেকে আসলে সবাই ওঠানামা করে। তো পরিত্যক্ত সিঁড়ি কেন বললাম, ওইখান থেকে আসলে কেউ ওঠানামা করে না, লিফট আছে এবং পরিত্যক্ত সিঁড়ি আর ওই যেটা নর্মাল সিঁড়ি এটা সবাই ব্যবহার করে। তো পরিত্যক্ত সিঁড়িটায় ওখানে কিছু বেঞ্চ তারপর নোংরা এটা ফেলে, এটা একদম মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই পরিত্যক্ত, কেউ ওটা ব্যবহার করে না। তো যেটা হয়েছে, আমি 12টার পরে ওখানে আসি, এসে আমি শুই। তো শোয়ার পরে কিছুক্ষণ পরে আমার ওয়াশরুম ধরে, তো ওয়াশরুম ধরার পরে আমি তখন যে সাততলায় তো কেচিকেট ততক্ষণে আটকে দিয়েছে, তো আমাকে যেটা করতে হলো যে ওই পরিত্যক্ত সিঁড়ির পাশে যে রেগুলার সিঁড়িটা, তখন রাত্র 12টা লিফট অফ, ওই সিঁড়ির পাশ থেকে আমাকে ওই যে লিভার ইউনিট যেটা ওইটা পাস হয়ে আমাকে যাইতে হয়েছে ওয়াশরুমে। আবার পিছন থেকে ঘুরে আরেকটা সিঁড়ি আছে, ওইখান থেকে আবার উপরে উঠতে হয়েছে। তো আমি যাওয়ার সময় লাশগুলো দেখি, তখন অবধি লাশগুলো ওখানেই ছিল, সঙ্গত কারণে লাশগুলো হ্যান্ড ওভার করেনি তখনও, এবং আসার সময় দেখি। তো আমি যাওয়া আসা আমার তখন এটা আসলে কিছু মনে হয়নি, কারণ নর্মালি হয় কি যে আমি আসলে ভূত বা ভৌতিক এগুলোতে বিশ্বাস করতাম না, মানে নর্মাল মনে হইতো, কেন জানে মনে হইতো যে না ভূত বলতে কিছু হয় নাকি, কারণ আমি ছোটবেলা থেকে প্রচুর ভূতের স্টোরি শুনতাম, বা বিশেষ করে ওই সময়ে যে 15-17 সময় কিন্তু FM প্রচুর ভূতের স্টোরি হইতো, আমি রেগুলার ওটা শ্রোতাও ছিলাম। তো যেটা হয়েছে যে আমি যখন এসে শুই তখন অলরেডি সবাই ঘুম, একদম বাতি অফ করা। তো শোয়ার অবধিও আমার কিছু মনে হয়নি, কিন্তু যখন আমি শুই কিছুক্ষণ পরে যখন আমার চোখটা লেগে আসবে আসবে এইরকম একটা মুহূর্তে আমার মনে হইলো যে দুজন মানুষের মতো অবয়ব কিছু, এরকম কিছু এসে আমার দুই পাশে শুইছে এরকম। যেহেতু আধো আলো আধো ছায়া, আসলে বুঝতে পারতেছিলাম না যে এরা ছেলে না মেয়ে, বা মানে অন্ধকার টাইপের ছায়া মানুষ টাইপের, এই টাইপের কিন্তু বোঝা যাচ্ছিল, এদের শরীর বোঝা যাচ্ছিল এই টাইপের ছিল। তো এরা এসে শোয়, আমি কেন যেন উঠে যাব বা এই টাইপের কেন যেন মনে হচ্ছিল, মনে হচ্ছিল আচ্ছা শুইছে কারা এরা, আমার পাশের বেডের কেউ কিনা এরকম মনে হচ্ছিল। তো একটা সময় নিজের শরীরটা কেন যেন ভার ভার মনে হয়ে আসতেছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, এই টাইপের অবস্থা। তো আমি তারপরে উঠে যাওয়ার ট্রাই করলাম, যখন আমি উঠে যাওয়ার ট্রাই করব মানে শোয়া থেকে উঠে বসব, তখন ওই দুজন মানুষ বা ছায়ামূর্তি বা প্যারানর্মাল যাই হোক না কেন, ওরা কি করে দুজন দুই পাশ থেকে দুই হাত এবং দুই পা আমার উপরে দেয়। যেমন আমরা কি করি যে কোলবালিশ বা পা নিয়ে আমরা যেমন শুই না, এই টাইপের ওরা দুজন আমার উপরে দেয় হাত দেয়। তো তখন আমার কাছে একটু প্যারানর্মাল লাগে যে এরা আমাকে চেপে কেন ধরতেছে। তখন আমি কথা বলতেছিলাম, তখন আমি ফিল করতেছিলাম যে আমি কথা বলবো কিন্তু আমার মুখ থেকে কোনো সাউন্ড বের হচ্ছে না। তখন বুঝতেছিল যে আমার কোনো কাজ, আমি যে কথাটা বলতেছি ওই সাউন্ড আমার কানে যাচ্ছিল না। তো একটা সময় আমি, যদিও আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করিনি, তবে নামাজ রোজা করার কারণে আমি আর আয়তাল কুরসি বা ছোট ছোট দোয়া এগুলো পারতাম। তো তখন আমি দোয়া পড়া শুরু করলাম, যেই দোয়া পড়া শুরু করলাম তখন কিছুটা নর্মাল হইল, এবং ওই ছায়ামূর্তিগুলো কিন্তু আমাকে ওইরকম জাপটে ধরে আছে, মানে জাপটে ধরে আছে। তো আমি মনে মনে পড়তেছিলাম, যেহেতু আমার মুখে সাউন্ড আসতেছিল না, তো মনে মনে পড়তেছিলাম। তো একটা মুহূর্তে যেটা হলো যে কিছুক্ষণ পরে ব্যাপারটা একটু হালকা নর্মাল হইলো, মানে ওদের প্রেশারটা একটু কমলো, প্রেশারটা কমার পরে আমি মনে হলো যেন একটু রিল্যাক্স পাচ্ছি। এরপরে যেটা ফিল করলাম যে আমি যখন দম নিচ্ছিলাম, মানে যখন দোয়া পড়া বন্ধ করছি, এটা তখনকার সময়, তো যেই আমি দোয়াটা পড়া বন্ধ করছি তখন মনে হলো যেন আমার যে মাদুরটা এইটা কেউ টানছে, মানে টেনে টেনে ওই পরিত্যক্ত সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছে, এই টাইপের ফিল মনে মানে ফিল হচ্ছে, মানে একটু ঘর্ষণের শব্দ আমার কানে আসতেছে যে এটা কেউ নিয়ে যাচ্ছে। এবং আমি ফিল করতেছি যে দেয়াল মানে ফ্লোরের সাথে আমার বিছানাটা যে ঘষা লাগতেছে। তো যেটা হইল আমি আবার দোয়া পড়া শুরু করলাম, তো দোয়া পড়া আবার শুরু করলাম। তো আমি যখনই দোয়াটা পড়া শুরু করি ওরা কেন যেন একটু থামে, তখন এটা থামে, মানে একটু নর্মাল হয়, সিচুয়েশনটা হালকা একটু নর্মাল হয়। এবং যেই আমি দোয়াটা বন্ধ করি আমার নিঃশ্বাস নেওয়ার জন্য, তখন এইটা আবার শুরু হয়। তো এইরকম করে চলতে থাকে চলতে থাকে। তো চলতে চলতে একটা সময় আমার যে পরিত্যক্ত সিঁড়িটার কথা যেটা বললাম, মোটামুটি একদম ক্লোজ চলে আসছি এই পরিত্যক্ত সিঁড়ির দিকে। তো আমি তো উপরের দিকে তাকিয়ে শুধু দেখা ছাড়া আমার আর কিছু করার নেই, মানে আমি আমার হাত পা নাড়তে পারছি না, চিৎকার দিতে পারছি না এই সময়। মানে উপরে আল্লাহ বা সৃষ্টিকর্তা, ওনার দিকে ভরসা করা ছাড়া কোনো ওয়েই ছিল না। আর যতটুকু জানি দোয়া এইটুকুই পড়তেছি, তো আল্লাহর রহমত আর মায়ের দোয়া যাই বলি। তখন ওই সময় যে যেটা হয় যে আপনারা যারা মেডিকেলে থাকেন বা গিয়েছেন বা দেখবেন যে অনেক সময় আর কি যে ম্যাক্সিমাম গার্ডেরা আসে রাত্রে, এসে এটা টহল দেয় আনসাররা যে চুরি বা এই টাইপের কিছু হয় কিনা, তো এটা সিকিউরিটি ওরা আসে। তো আল্লাহ রহমতে এইরকম দুজন গার্ড ওরা চলে আসে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই হসপিটালে ছিলাম ওরা আমাকে চিনে। তো ওরা এসে আমার ওখানে দাঁড়ায়, দাঁড়িয়ে ওরা মোটামুটি আমাকে একটা ঝাড়ি দেয় যে এই তুমি এখানে কি করতেছো, এখানে কেন বিছানা করছো। তো আমি ওদেরকে দিয়ে আমি তখন কি বলবো, মানে ওরা যখন আইসা দাঁড়াইছে তখন ওই জিনিসগুলো কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। তো আমি আসলে কথা বলতে পারতেছিলাম না, মানে ওদেরকে কি বলবো, মানে একে মানে আমি কান্না করব না আমি চিৎকার দিব, মানে আমি মানে কিছু একটা হয়ে যাচ্ছিল এই টাইপের। তো আমি তখন আর কিছুই বললাম না, আমি জাস্ট মাথাটা নিচু করে আবার বেডটা এসে, আর এখন আর ওই সাইডে করে নেই, রেগুলার আমি যেখানে করি ওইখানে অন্যের একটা বেড আছে যে আমার পাশের বেডে যে থাকেন ওনার, দেন আমি ওনার ওইখানে বসেছিলাম। তো কিছুক্ষণ পরে ভোর হয়। তো পরে যেটা হয় যে এই ঘটনাটা, যে যে ভাইয়াটা যে পাশের পরবর্তীতে আমি যার বেডে এসে শুই, উনি পরে বলতেছি কি নাজমুল তুমি এই বেটে, পরে বললাম যে ভাইয়া কালকে তো এইরকম। আর ওই যে লোক দুজনের কথা বললাম গার্ড, ওরা আমাকে পরের দিন যখন সকালে দেখায় তখন বললো যে এই তুমি এখানে কেন এই বেট করলা। দেন আমি বললাম যে আসলে এইখানে তো আমি বেট করি নাই, এই মানে কাল রাতে এরকম কিছু একটা প্যারানর্মাল, আসলে এটা কি কোনো প্রবলেম কিনা। তো কিন্তু ওরা আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে যেটা হইল যে এই ঘটনা আবার ওই যে পাশের যে ভাইয়া উনি আবার ওনার আম্মু যিনি ছিলেন যে আমার মায়ের পাশের বেডে যার অপারেশন ছিল রুগী, উনি জানতে পারে, উনি আবার মাকে বলে। তো হসপিটালে মোটামুটি এটা নিয়ে আমাদের ওই ফ্লোরে বেশ কথা হয়। তখন ওইখানকার যে লিফট ম্যান আছে উনি আমাকে বললো যে এই সিঁড়িটা আসলে পরিত্যক্ত, এইখান প্যারানর্মাল কিছু একটা আছে। তো যেটা হয় যে হয়তো আমার ভাগ্য ভালো ছিল যার কারণে আমি বেঁচে গিয়েছি। আর এইখানে নাকি আমার এই ঘটনা হওয়ার আগে বেশ কিছু কয়েকবার এই টাইপের ঘটনা হয়েছে এবং একজন মানুষও নাকি এই মানে এই প্যারানর্মাল ভাবে মারাও গিয়েছে। সো এই ছিল ঘটনা। তো এটা ছিল আমার ফার্স্ট স্টোরি। এবং এর ফলে যেটা হয় যে পরবর্তীতে মা আমাকে আর কখনোই হসপিটালে থাকতে দিতে চাইতো না, কিন্তু যেহেতু আমি ফ্যামিলির ছোট ছিলাম বা মায়ের টেক কেয়ার করার জন্য, পরবর্তীতে হুজুর দোয়া বা ইট করার পরে আমি থাকতে পারছি, কিন্তু সেটা অনেকটা সময় লাগছে। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। এবার আমি আমার সেকেন্ড ঘটনাটা যাচ্ছি, এটাও আমার নিজের এক্সপেরিয়েন্স করা। এটা হয় যখন আমি পড়াশোনা করতে যাই, তো পড়াশোনার জন্য আমার তখন রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করছি, ওখান থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো যেটা হয় যেহেতু আমি ঢাকায় ছিলাম, তো আমার ফ্যামিলির এক্সপেকটেশন ছিল যে আমি ঢাকায় পড়ব। তো আমি ঢাকা ভার্সিটি ছাড়া অন্য আর কোনো ভার্সিটিতে তখন এক্সাম দেইনি, আর ঢাকা ভার্সিটিতে তখন আসলে আমার চান্সটা হয় না, সি ইউনিটে আসেনি। তখন ডি ইউনিটে আসার কারণে ফ্যামিলি থেকে আসলে চাচ্ছিল যেন আমি ঢাকায় পড়ি, কিন্তু আমার প্যাশন ছিল যেন আমি সি ইউনিট, আমি যেহেতু আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, সো আমি এইখানেই আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করব। সো এর জন্য আমি মোটামুটি একটা মানে পরিবারের অমতে মানে পরিবারের বাহিরে গিয়ে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আমি তখন পরীক্ষা দিই এবং ওখানে আল্লাহর রহমতে আমার চান্স হয়। তো আমি ওখানে যাই। তো রাজশাহী ইউনিভার্সিটিতে যখন যাই, যেহেতু ফ্যামিলি থেকে আমাকে আসলে ওখানে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছিল, রাজশাহীতে তখন আসলে ওখানকার যে সিচুয়েশনটা যদি বলি রাজনৈতিক অবস্থা বা যা কিছু ছিল ওগুলো একটু অ্যাবনর্মাল ছিল, মানে সুস্থ ছিল না বলা যায়, কারণ আমার মামাইয়ের আগে পড়াশোনা করে আসছে। তো একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল ওখানে। তো ওই এক্সপিরিয়েন্সের জন্য আমার ফ্যামিলি থেকে আসলে রাজশাহী ইউনিভার্সিটিটাকে সহজভাবে নিতে পারতো না তারা। আর যেহেতু আমি জোর করেই একটা মোটামুটি যাচ্ছিলাম, তো ওখানে আমার কোনো প্রিপারেশন ছিল না যাওয়ার মতো, আমি গিয়ে কোথায় উঠবো কোথায় থাকবো। অন্য বন্ধুরা যারা গিয়েছিল ওরা যেটা করলো যে সবাই দুই মাস এক মাস আগে মেস নিয়ে নিয়েছে, আর যেহেতু আমি একটা দোটানায় ছিলাম, তো কালকে আমার ক্লাস শুরু, আজকে আমি ফ্যামিলিকে মোটামুটি একটা কনভিন্স করে আমি যাওয়ার অনুমতিটা পাই। আর এর মাঝে যেটা হয়েছে যে আমার আম্মাও মারা গিয়েছিলেন, তো বাসা থেকেও ছাড়তে চাচ্ছিল না। তো মোটামুটি একটা ই করে বড় আপুর থেকে পারমিশন নিয়ে, যদিও বাবা পারমিশন দেয়নি, বড় আপুর কাছ থেকে পারমিশনটা নিয়ে আমি চলে যাই। তো যেহেতু আমি ওখানে কাউকে চিনি না, কোথায় উঠবো জানি না, তো মোটামুটি সকালে রাতে ট্রেনে যাই, ট্রেনে গিয়ে ভোরে নামি, ভোরে নেমে মসজিদে উঠি, মসজিদে উঠে ওখানে নাস্তা টাস্তা করে তারপরে ক্লাসে ব্যাক। আমাদের ক্লাস শুরু হয়েছিল সেদিন 12টায়, তো 9টা বাজে আমি বের হই বাসা খোঁজার জন্য, যে ব্যাগটা তো অন্তত রাখতে হবে। তো এরকম করতে করতে রাজশাহীতে কাজলা নামের যে এরিয়াটা আছে যেখানে স্টুডেন্টরা নর্মালি আমরা থাকি, ওইখানে একটা ছাত্রাবাস আছে, মোটামুটি সবাই চিনবে সঙ্গত, কারণ আমি ছাত্রাবাসটার নামটা বলতে চাচ্ছি না যেহেতু স্টুডেন্টরা থাকে, অনেকে এখন মানে ভয় পেতে পারে যারা আসলে এই স্টোরিগুলো জানে না, বা এই কারণে আমি স্কিপ করতে চাচ্ছি। তো ওই ছাত্রাবাসে ওটাও তখন বুক ছিল, মোটামুটি একটা রুম ফাঁকা। তো টুলেটটা দেখে আমি যাই এবং রুমটা নেই, কিন্তু যেটা হয়েছে যে তখন আমাদের ক্লাস শুরু হয়েছিল 26 তারিখে। যারা 17-18 সেশনের যারা আছেন তারা জানবেন যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ক্লাস তখন 26 তারিখে। তো যেহেতু আরো 4 দিন সময় আছে, 4 দিনের আগে উনি আমাকে রুমটা দিবে না। তো রুমটা যেহেতু উনি আমাকে দিবে না 4 দিন আগে, তো আমাকে এই 4 দিন তো কোথাও থাকতে হবে। তো ওই যে বাড়িওয়ালা যে আঙ্কেল আছেন উনি খুবই ভালো একজন মানুষ, উনি আমাকে বেশ হেল্প করছে। তো উনি যেটা করে, ওনার একটা রুম আছে যেটা আসলে ওই মুহূর্তে কেউ ছিল না, যে ভাইয়াটা ছিল উনি নাকি 2-3 মাস আগে রুম থেকে চলে গেছে, বাট রুম ছাড়েনি, উনি গেছে, কোথাও গিয়েছে, ওনার মালামাল বা সবকিছু আছে। তো উনি আমাকে পারমিশন দিল যেহেতু বাবা তুমি আসছো, তোমার তো ফ্যামিলি নাই বা এখানে কেউ পরিচিত নাই, তুমি এই রুমটা আপাতত থাকো, তারপরে তোমার রুমটা ফাঁকা হইলে আমরা তোমাকে তোমার রুমটা দিব। সো আমার যেহেতু আর কোনো ওয়ে নাই, আই হ্যাভ নো বেটার অপশন, সো যেহেতু আমার কোনো বেটার অপশন ছিল না, আমি ওই রুমটা রাজি হই যে অন্তত ব্যাগটা তো রাখতে পারি, কজ ক্লাসে যাইতে হবে। আর ফার্স্ট ইয়ার একদম নতুন, মানে নিজের মনে মনে একটা ভয়ও কাজ করতেছিল যে নতুন একটা পরিবেশ, নতুন একটা জায়গা, মানুষগুলো কেমন হবে, নতুন একটা জীবন সবকিছু। তো আমার তখন কোনো কিছু চিন্তা না করে সাত পাঁচ না ভেবে নিয়ে নেই রুমটা। তো রুমটা নিয়ে আমি ব্যাগটা রেখে আমি চলে যাই। তো চলে যাওয়ার মোটামুটি দিনটা খুব ভালো কাটছে, নতুন ভার্সিটি সিনিয়র আপুরা ছিল, ভাইয়ারা ছিল, সবাই খুব ভালো মতো আমাদের অ্যাকসেপ্ট করে নিয়েছে ডিপার্টমেন্ট। সো যেটা হয় যে সন্ধ্যায় আমি বাসায় ফিরি, সন্ধ্যায় বাসায় ফেরার পরে রুমের মধ্যে একা একা বসে আছি, ফ্যামিলির সাথে কথা বলছি, বাসা থেকে বারবার করে ফোন দিচ্ছে, কথা বলছি, তো এরকম সময় কাটতেছে। তো সময় কাটতেছে, বিপত্তিটা হলো যখন আমি শুইতে যাব। তো শুইতে যখন আমি গিয়েছি তখন আমি নামাজ পড়ি। তো আমি নামাজ তো তখন মসজিদে পড়ে আসছি, রুমের মধ্যে অবশ্য পড়ি না। তো যখন আমি শুইতে যাব তখন আমি শুইছি, বেডে উঠে শুইছি, ওখানে মানে একজন সাজে এইরকম বেডগুলো হয় যে শুইছি। শোয়ার পরে যেই আমি বাতিটা অফ করছি তো আমার মনে হলো কোন একজন মানুষ এসে আমার পাশে বসেছে, মানে একদম মানে এই যে ম্যাজিক টেপের, মানে কোন একজন মানুষ এসে আমার পাশে বসছে। আমার মানে ওই ফিলটা এখনো যদি নেই, আমার যে যদি হয়তো দেখাতে পারতাম যে আমার শরীরের লোমগুলো এখনো দাঁড়িয়ে আছে, যে আমি বলতেছি যে মানে ওই ফিলটা কেমন ছিল, হুট করে একজন মানুষ এসে আপনার পাশে বসছে, এই টাইপের একটা ফিল। তো আমি লাফ দিয়ে উঠছি, যেহেতু এর আগে আমি হসপিটালের একটা ঘটনা ফেস করছি এই টাইপের প্যারানর্মাল টাইপের। তো আমি মানে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসানো এরকম বসছি, বসে সাথে সাথে লাইট অফ করছি, অন করছি। তো লাইট যখন অন করলাম জিনিসটা হাওয়া ভ্যানিশ, কিচ্ছু নেই। তো আমি মনে করলাম যে গতকাল রাতে মনে হয় আমি স্ট্রেস নিয়ে বেশি ফেলছি, রাতে রাত জার্নি করে আসছি আর ফ্যামিলির কথা চিন্তা, এই জন্য হয়তো আমার কোনো এরকম হচ্ছে। তো আমি কিছু না ভেবে পানি খেলাম, পানি খেয়ে আবার শুইছি। শোয়ার পরে সেম ঘটনাটা, আবার এসে আমার পাশে বসছে, মানে এইবার আমার একটু ই লাগতেছে যে, আর তখন আমি কাউকে চিনিও না যে ওই রাতে আমি রুম থেকে বের হয়ে যাব বা অন্য কোনো ফ্রেন্ডের কাছে গিয়ে উঠবো, আর আমার কোনো পরিচিত ফ্রেন্ডও নাই যে যার যাকে আমি ফোন দিতে পারবো। মোটামুটি এখানে আমি একা, ডু অর ডাই টাইপের একটা সিচুয়েশন থাকে না, আমি তখন ডু অর ডাই টাইপের একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম। তো যেটা হচ্ছে যে এরকম করে চলতেছে, দেন আমি আমার ব্যাগ থেকে আমার জায়নামাজটা বের করি, জায়নামাজটা বের করে আমি মোটামুটি জায়নামাজটা বুকের মধ্যে জড়িয়ে ফেলি, বুকের মধ্যে জায়নামাজটা জড়িয়ে ফেলে আমি শুয়ে পড়ি। কিন্তু মানে আমার বিশ্বাস ছিল এটা যে জায়নামাজটা যদি থাকে, এই প্যারানর্মাল বা ভূত বা যাই থাকুক সে আমার কাছে আসতে পারবে না, সে হয়তো আসবে না। কিন্তু মানে সব থেকে এই বিষয় কি যে, এটা ঠিকই যে জায়নামাজটার পরে ওই জিনিসটা আমাকে স্পর্শ করে নাই, যদিও এর আগেও স্পর্শ করে নাই, ওই জিনিসটা যায়নি, ও আবারও ঠিক সেম পজিশনে এসে বসছে। তো আমি মানে এরকম দোয়া পড়তে 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 পড়তে, আর সারা দিন স্ট্রেসে ছিলাম, রাত জার্নি করে আসছি, এর আগের রাতে ঘুমানি, ঘুমিয়ে পড়ছি। তো পরের দিন সকালে যথারীতি ক্যাম্পাসে গেলাম, যাওয়ার পরে নতুন বন্ধুদের সাথে একটু পরিচয় এরকম। তো সারাদিন আমার খুব ভালো কাটলো, তো ওই রকম কাউকে শেয়ার করলাম না, কারণ যদি বাসায় শেয়ার করি তাহলে হয়তো আমাকে পরের দিন আর যেতে বলবে যে তুমি রাজশাহী থেকে চলে আসো, তোমাকে আর পড়াশোনা করতে হবে না ঢাকায়, তুমি রাজশাহীতে পড়তে হবে না, তুমি ঢাকায় আসো, ঢাকায় পড়ো। তো যেটা হলো যে আমি এই কারণে, যেহেতু আমার ওইখানে একটা উইক সাইড ছিল, এই কারণে আমি বাসায় আর শেয়ার করার মতো সাহস পেলাম না, তো একাকেই ফেস করতে হবে লাইফটা, এই টাইপের একটা পজিশনে চলে গিয়েছিলাম। তো যেটা হয়েছে যে সেকেন্ড ডেতে সেম ঘটনা, তো সেকেন্ড ডেতে সেম ঘটনা, যে যেটা হয় যে এটা কিন্তু একটা পার্টিকুলার সময় হয় যে আপনার রাত 12টা ক্রস করবে, মানে মধ্যরাত আমরা যেটা বলি, এই মধ্যরাত টাইপের এইরকম হয়। তো সেকেন্ড ডেতে ওই যে প্রথম যেটা জিনিস ছিল যে একটু পাশে বসতেছে পায়ের সাইড থেকে, এইবার যেটা হয়েছে সেকেন্ড ডে তো আরও আমার ক্লোজ হয়ে গেছে, মানে ওর কাছে যেন মনে হচ্ছিল যেন মানে ও যাবে না এই টাইপের, মানে আমাকে কেউ যেন ভয় দেখাচ্ছে, মানে সে আমাকে বিরক্ত করতেছে, এই টাইপের আমার ফিল হলো যে আমি লাইট অন করছি সে চলে যাচ্ছে, লাইটস অফ করছি সে চলে আসতেছে। মানে যেহেতু জানালায় গ্লাস দেয় তো বাহিরের আলোতে আসলে এটা বোঝা যায় যে বাহিরের পাশের রুমগুলোতে তো আপনার লাইট জ্বলে, তো ওইটার লাইট আসে। আর আমার যেটা হইতো যে আমি লাইট অন করে আমি ঘুমাইতে পারতাম না, আমার লাইট অফ করে ঘুমাইতে হতো। সো এই আলোতে বোঝা যেত যে ও যে এখন এসে আমার পাশে বসতেছে এবং এখনো আমার বডি টাচ করতেছে, এই টাইপের। মানে একদম গা, আমি শুয়ে আছি, আমার গা ঘেসে বসছে, মানে ওর বডিটা আমার গায়ে লাগতেছে, আমি মানে ফিল করতে পারতেছি। তো এইটা সেকেন্ড ডেতে যখন হলো তখন মানে আমার আরো ভালো, মানে আমি কান্না করব, চিৎকার করব, কি করব, আমি কিছু করার ছিল না আমার, মানে জাস্ট ফিল করা ছাড়া আমার কোনো ওয়ে ছিল না। তো সেকেন্ড ডেটা এইরকম মোটামুটি চলে গেল। তারপরে থার্ড ডেতে ব্যাপারটা আরো একটু প্যারানর্মাল হয়। এই থার্ড ডেতে যেটা হয় যে আমি যখন আর কি লাইটসটা অন করতে চাই, লাইটস আর অন হয় না, বিদ্যুৎ আছে কিন্তু লাইটস অন হয় না, মানে এই টাইপের, মানে এরকম অবস্থা। তো থার্ড ডেতে আমি ওই রাতে তখন গেট খুলে আমি বাড়িওয়ালার রুমে চলে যাই, আঙ্কেলের ওখানে। তো আমি টোকা দিই, তো বলো কি বাবা এত রাতে কি হয়েছে। উনি ওনারা খুব ভালো, মানে রাশের মানুষের সাথে যারা মিশছেন তারা দেখবেন যে ওনারা খুবই আন্তরিক, মানে বেটা ছাড়া কথা বলে না, মানে বেটা বলতে যে মানে ওনারা সন্তানের মতোই আদর করে। তো বলো কি বেটা কি হয়েছে, পরে বললাম যে আঙ্কেল আসলে আমি ওখানে একটু প্রবলেম হচ্ছে, মানে এই টাইপের কিছু মানে ফিল করতেছি। তো উনি বললো যে আসলে ভয় পেও না, তো এটা কিছুই হবে না, এই তোমার রুমে যিনি ছিল উনি তো হুজুর টাইপের, সম্ভবত উনি যাওয়ার সময় এই রুমটা তো এটা ওনার পার্সোনাল রুম, সো এটা তো তোমাকে দেয়া আমার উচিত হয় নাই, তো এই কারণে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু তুমি ভয় পাও না, এটা তুমি দুই দিনের মধ্যে তো তোমার রুম পেয়ে যাবা, দুই দিন একটু কষ্ট করে থাকো আর না হলে এসে আমার রুমে শোও। সো যেহেতু ভার্সিটিতে উঠছি একটু বয়স তো হয়েছে, আসলে বাড়িওয়ালার রুমে গিয়ে থাকবো এটা আসলে মানে নিতে পারছিলাম না। সো মনে করলাম যে আচ্ছা যা হোক থাকি। তো থার্ড ডেতে আবার ক্লাস করলাম, সেদিন রাত সন্ধ্যায় আসি, সন্ধ্যায় এসে বাসায় ফিরে যাই, কারণ বাসায় ফিরে যাওয়ার পরে বাসায় যখন যাই তখন আর বাসায় কিছু বলি না, কারণ বাসায় যখন এটা বলবো তখন আসলে এই তখন আমাকে আসতে দিবে না জানতাম। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে বাসায় আসার পরে এই জিনিসটা কিন্তু আমার সাথে আর ছিল না। এরপরে যেটা হয়েছে যে বাসায় থেকে আবার যখন আমি রাজশাহীতে ব্যাক করি, এবং ওই ম্যাচে আমি মোটামুটি 3 মাস থাকতে হয়, রাজশাহীতে যারা থাকেন তারা জানেন যে কোনো ম্যাচ নিলে মিনিমাম আপনাকে 3 মাস থাকতে হবে, আমি ওই 3 মাসে ওই ভাইয়াটাকে আর ওই রুমে ফিরতে দেখি নাই। পরে যেটা হয়েছে যে বাড়িওয়ালা তারপরে রুমটা ভেঙে আসলে ওনার ওই যে যা কিছু ছিল, ওনার ওখানে কিছু বই ছিল ইসলামিক বই টাইপের, তারপর ওনার জায়নামাজ টায়নামাজ অনেক কিছু ছিল। তো ওনার একটা ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের মধ্যে কিছু যে মানে অনেকে আছে না যে আপনার তাবিজ টাবিজ লেখে, মানে এই টাইপের কিছু মানে বই ছিল, যে মানে আরো আদার্স অনেক ইকুইপমেন্ট ছিল যেগুলো দিয়ে আসলে বলা যায় যে উনি হয়তো প্যারানর্মাল কোনো কিছু প্র্যাকটিস করতেন, যেটা আসলে ওই রুমের মধ্যে উনি ওনার সেফটির পারপাসে হয়তো রেখে গিয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে ওই ভাইয়াটার আসলে যে কি হয়েছিল পরে, ওইটা 3 মাস পরে যখন বাড়িওয়ালা ভাঙে, উনি আসলে ওই ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছিল, ওনাকে পায় নাই। সো যেহেতু ওনারও ভাড়াটা আমি যখন উঠছি তখন অলরেডি 3 মাস এবং আমি ওঠার পরেও 3 মাসের মতো হয়ে যাচ্ছে, সো ওই ভাড়ার জন্য বাড়িওয়ালা আসলে রুমটা ভাঙে, কিন্তু ওনার পরবর্তীতে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তো অনেকে মানে যখন ওই যখন আমরা সেইতে ছিলাম, আমি মাঝে মাঝে যাইতাম ওই ইয়ের ওখানে, তো ওই বাড়িওয়ালা আঙ্কেল যেটা উনি ধারণা করেন যে হয়তো এটা প্যারানর্মাল ছিল, আর না হলে উনি কোনোভাবে মারা গিয়েছিলেন। সো ওনার ওই যে যে জিনিসগুলো, ওই যে উনি যেগুলো দিয়ে প্যারানর্মাল জিনিসগুলো প্র্যাকটিস করতেন, ওই জিনিসগুলো ওই রুমে থাকার কারণে ওইটা পাহারা দেওয়ার জন্য হয়তো ওই যে আত্মা বলি বা আমরা যে জিন বলি যে কোনো কিছু একটা, ওইটা উনি ওনার সেফটি পারপাসে হয়তো উনি রুমের মধ্যে রেখে গিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই যাত্রা আমি বেঁচে যাই, এটা অবশ্য আমার মায়ের দোয়া আমি বলবো বা আল্লাহ উপরাল্লাহ বাঁচিয়ে দিছেন। সো এই বারবার এইগুলো ফেস করার পরেও আমি আসলে মোটামুটি সেফ ছিলাম আল্লাহর রহমতে, এটা খুব মানে নিজের উপরে এখনো যখন ভাবি যে আসলে আমি স্টিল এই জিনিসগুলো ফেস করে আসছি, তখন এখনো মানে গায়ের লোম আসলে দাঁড়িয়ে যায়, আসলে মানে ই করা যায়, মানে এখন হয়তো খুব নর্মালি বলতেছি, কিন্তু যখন আসলে এটা ফিল করছি জিনিসটা, তখন আসলে কি গিয়েছে তখন নিজের উপর দিকে, বা যাদের উপর থেকে যায় আসলে তারা আসলে এটা বুঝতে পারবেন যে তখন আসলে কি হয়। সো এটাই ছিল আমার সেকেন্ড ঘটনা। তো সেকেন্ড ঘটনা ছিল আমার। থার্ড একটা ঘটনা বলবো, এটা সরাসরি আমার সাথে হয়নি, কিন্তু যেটা হয়েছিল আমার পরিবারের সাথে, এবং ঘটনাটা একটু মানে আমাদের ফ্যামিলির জন্য একটা মানে বেদনাদায়ক বলা যায়। কজ এই ঘটনাটায় আমার আমরা মূলত তিন ভাই দুই বোন, পাঁচ ভাই বোন আমরা। তো আমার ছোট একটা বোন ছিল, এই ঘটনাটা এই যে আমার ওই যে ছোট বোন যে ছিল ও আসলে মারা যায়। তো এটা এই ঘটনাটা ছিল তখন আমরা গ্রামে, আমি খুব ছোট ওই সময়ের ঘটনা। তো যেটা হয় যে আমার মামা তখন আসলে ঢাকায় থাকতেন এবং মা গ্রামে থাকতেন, বাবার বাড়ি, আমার বাবার বাড়ি পিরোজপুরে। তো পিরোজপুরে থাকা হইতো, তো যেটা হইতো যে আমার দাদা বাড়ি ইতেই আমরা তখন ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে, মানে বড় বাড়ির মধ্যে আমাদের এক রুম ছিল, যে মানে আলাদা আলাদা ঘর থাকে তো আমাদের ঘর। সো তখন আসলে আমার ওই বোনটা দুনিয়াতে আসেনি, আমু প্রেগনেন্ট ছিলেন তখন, আমি ছোট ও আমার পিঠাপিঠি বলা যায়, আমি ছোট ও তখন পৃথিবীতে আসেনি। সো আমার মামা তখন আসলে গ্রাম মানে শহর থেকে গ্রামে যায়, কয়েক বছর পরে উনি গ্রামে যায়। তো আমার মামা আবার মায়ের খুব ক্রোধ ছিল, বলা যায় যে মা মামাকে কোলে পিঠে করে বড় করছে এই টাইপের। সো ভাই এতদিন পরে আসছে, উনি অসুস্থ মানে যেতে পারবে না, তারপর উনি আসলে যাবে এই রকম একটা জিদ করছে। তো একটা সময় বাবাও মেনে নিছে যে যাও তখন। আর এখন যেমনটা আমরা দেখছি যে আসলে রোডঘাট এত ডেভেলপমেন্ট, এত বলা চলে এখন যদি আমি ঢাকা থেকে রওনা দিই আমার বাসায় গিয়ে আমি সাড়ে তিন ঘন্টা আমি বাসায় একদম আমার ঘরের সামনে নামতে পারি, কিন্তু আগে এত এরকম ছিল না। আগে যে মাঝির নৌকায় তখন তো আমি আসলে মাঝির নৌকাটা বুঝতাম না, এটা আসলে মায়ের মুখ থেকে শোনা। তো ওই যে মাঝির নৌকা, ডিঙ্গি নৌকা বলে, ওই নৌকায় করে আসলে এক জায়গা থেকে এক জায়গায় যাইতো। আর আমার নানা বাড়ি হলো বান্ডারিয়া, বরিশালের বান্ডারিয়া, পিরোজপুর বান্ডারিয়া। সো এই ঘটনাটা ওইখানকার। তো যেটা হয়, মা প্রেগনেন্ট ছিলেন, তো আমার এক কাজিন ভাই আছেন, উনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেন। সো ওনার দায়িত্ব পরে মাকে গিয়ে নিয়ে আসা, যেহেতু বাবা আসবে না। আর তখন আসলে কিন্তু ফোনের যুগও ছিল না, চিঠি দেওয়ার ই ছিল, যে তখন চিঠি ওই যে লোক দিয়ে চিঠি পাঠানো হইতো, মানে এক জায়গায় যখন যে আমাদের বাড়ির ওদিকের কেউ আসতো তখন ওর কাছে দিয়ে দিত। তো এরকম একটা খবর যায় যে মামা আসছে, যাইতে হবে। ওই যে আমার কাজিন ভাই, উনি এই চিঠিটা নিয়ে আসে যে আমি নিয়ে যাওয়ার জন্য আসছি। ও আবার থাকতো নানু বাড়ির ওইখানটায়, ওদের ওইখান থেকে ওদের বাড়ি আবার কাছে। তো যেটা হয় যে বাবা যেতে দিবে না, কারণ মা অসুস্থ, প্রায় আট মাসের মতো চলছে এরকম একটা মুহূর্ত। মা আর মা তো নাছর বান্দা, সে থাকবেই না, সে যাবেই। সো একটা সময় ওই কাজিন ভাই যিনি আছেন উনি আসলে মাকে নিয়ে রওনা দেয়। তো যেটা হয় যে ভ্যান গাড়িতে করে আমাদের বাসা থেকে বেকুটিয়া ফেরিঘাট, এখন ওইটা ব্রিজ হয়েছে, কিন্তু ওটা আগে ফেরিঘাট ছিল, মানে ওই বেকুটিয়া ফেরিঘাট ওই পর্যন্ত আসলে ভ্যান গাড়িতে আসা পসিবল ছিল, এবং তারপরে আপনার মাঝি নৌকায় করে নানা বাড়িটা নদীর পারে ওই বাড়িতে যেতে হইতো, মানে নদীর এপার ওপার, মানে নদী পার হতে হবে, বিশাল একটা নদী আছে কচার নদী নাম করে, এই নদী পার হতে হবে, পার হয়ে তারপরে নানা বাড়ি যাইতে হবে। সো ওই এখন নদীর জন্য ওইখানে এখন মাঝি নৌকা যিনি ছিলেন ওনার ইতে উঠছে। তো ওই যে লোকটা, যে মাঝি নৌকাটা, যার মানে দুর্ভাগ্য যেটা হয় যে ওই লোকটা ছিল আপনার কানে শুনতো না, মানে একটু ই টাইপের। আর দেখবেন যে যারা কানে শুনে না এদের কিন্তু অত্যন্ত জিদ থাকে, অত্যাধিক জিদ থাকে। সো ওই লোকে ভাবছে কি যে নানা বাড়ির কথা বলছে, তো উনি ওই পাশে অন্য একটা লোকেশন ভাবছে, যে লোকেশনটা ওই যে হরর যেটা, তো উনি ভাবছে ওই লোকেশন। তো উনি নৌকা বেয়ে ওদিকে নিয়ে যাচ্ছিল, তো আর আমার নানা বাড়ি তো এর থেকে একটু দূরে। সো ওনাকে যখন বারবার করে বলতেছিল, তো উনি একটা সময় আসলে খেপে যায়, একটু বয়স্ক মানুষ খেপে যায়। তো খেপে গিয়ে উনি যে মাছ পথে ওই যে নদীর পাড়েই, মানে নানা বাড়ি পৌঁছায়নি, নদীর পাড়েই মাকে আর ওই যে আমার যে ভাই আছেন ওনাকে নামায়া দেয়। তো নামায়া দেয়, আমি আমি তো ছোট, আমাকে ওই যে ভাইয়াটা উনি কোলে নিয়ে রাখছে, আর মা তো একা একা হাঁটতেছে নদীর পাড় দিয়ে। তো মোটামুটি তখন মাগরিবের আজান দিবে দিবে, আর ওই গ্রামে এর সাইডে যারা আছেন তারা হয়তো রিলেট করতে পারবেন, ওখানে কিন্তু বিশাল একটা বট গাছ আছে, এখনো আছে, স্টিল গাছটা কেউ কাটতে পারেনি। মানে ওইখানে একটা মিথ আছে যে ওই বট গাছের ভিতরে নাকি আপনার আলো বা আগুন টাইপের কিছু একটা দেখা যায়, ওই গাছটা আপনার জিন থাকে, এটা দীর্ঘদিন ধরে প্রচলন, ওই গাছটা আজ অব্দি কেউ কাটতে পারেনি। যদি আপনারা কেউ চান আপনারা সশরীরে গিয়ে দেখতে পারবেন। এটা হলো আমি লোকেশনটাও বলে দিচ্ছি, যে আপনি যে ভান্ডারিয়া বেকুরিয়া বেকুটিয়া ফেরিঘাট হয়ে যখন আপনি ভিতরের গ্রাম থেকে যখন আপনি ভান্ডারিয়ার দিকে যাবেন তখন আপনি এটা পাবেন। সো ওদিকটা, তো ওইখান থেকে মা চলে যায়, মা ওখান থেকে গেছে এইটা নিয়ে কিন্তু কোনো ইস্যু হয় নাই, মানে ওখান থেকে চলে যায়। তো যেটা হয় যে মা ওই যখন নানা বাড়ি যায়, তো নানা বাড়ি যাওয়া থেকে যাওয়ার পরে তো মোটামুটি অনেকটা সন্ধ্যা হয়ে যায়, আর ওইদিকে মাটির রাস্তা হেঁটে হেঁটে যাওয়া লাগছে। তো যখন নানা বাড়ি থেকে আসে তখন মানে গ্রামের লোকেরা তো আসলে যারা দায়ী এরা বুঝতে পারে যে আসলে বাবু কখন আসবে। তো আমার বোন পৃথিবীতে আসার বেশ কিছুদিন আগে আসলে ওর ইটা হয় দুনিয়া আসে। তো নর্মাল আমরা যারা ছিলাম, মানে নর্মাল একটা বাবু যেরকম জন্ম নেয়, ও ওই টাইপের ছিল না, একটু মানে বলা যায় যে একটু আনহেলদি ছিল মানে। আর ও যখন জন্ম নেয়, এটা একটা আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ও যখন জন্ম নেয় বলা হয় যে ওর বডি, ওর যে শরীর, পুরো শরীর নাকি নীল ছিল। মানে নর্মালি কোনো বাচ্চা কিন্তু নীল হয়ে জন্ম নেয় না, কিন্তু ও ছিল, ওর বডিটা নীল ছিল। সো আমাদের পাশের বাসায় হুজুর আছেন, ওই হুজুর এসে আবার ওকে ঝাড়ফুঁক করেন, অনেক ইটি করেন, তো ও মোটামুটি করেন। তো ওকে যেটা করা হয় যে তখন একটা বড় ওঝা দেখানো হয়, যদি আমি ওঝার বিশ্বাস করি না বা ওঝা বলবো না, উনি আসলে যে হুজুর টাইপের হুজুর, মানে বড় হুজুর যেন উনি, তো ওনাকে দেখানো হয়। তো ওনার নাম ছিল আপনার সোনাই ঠাকুর, অনেকেই চিনবেন হয়তো বরিশাল অঞ্চলের যারা আছেন, সোনাই ঠাকুর নাম করে ওই সোনাই ঠাকুরকে দেখানো হয়েছিল। মানে সরি না, হুজুর না, উনি ঠাকুর ছিলেন, হুজুরকে পরবর্তীতে আমাকে দেখানো হয়েছিল, যে ওর মারা যাওয়ার পরে আমার সাথে যেটা ঘটছিল এটার জন্য, মানে সোনাই ঠাকুরকে দেখানো হয়েছিল। তো সোনাই ঠাকুরকে যখন দেখানো হয়েছিল, ওকে অনেকগুলো আসলে যে তাবিজ টাবিজ এগুলো দেয়, তো তাবিজ টাবিজ এগুলো দেওয়ার পরে মানে মোটামুটি অনেকগুলো, তো ওর নর্মাল যেটা হয় যে দেড় বছর দুই বছর যখন ওর বয়স হয়ে যায় তখনও কিন্তু ওর গ্রোথ হয় না, ওর ফিজিক্যাল কোনো গ্রোথ ছিল না, ছোটই ছিল, ছোট বাচ্চারা যেমন থাকে জন্ম নেওয়ার পরে, ও অতটুকুই ছিল, ও বড় হচ্ছিল না। তো এইটা নিয়ে ফ্যামিলিতেও মাকে অনেক কথা শোনানো হইতো, যে ওইখানে কেন গেছে, সেদিনকার ওদিনকার যদি না যাইতো তো তাহলে তো এইটা হইতো না। তো আপনারা গ্রামে আসলে এই প্রচলনগুলো এখনো আছে, যদি এটা দুঃখের বিষয় যে মায়ের তো আসলে দোষটা মায়ের ছিল না, এটা জাস্ট একটা নিয়তি বলা যায়। তো যেটা হয়েছে যে, তো একটা সময় যেটা হয় যে মানে বাবা একটা সময় রাগ করে যে বাচ্চার গলায় এতগুলো যদি তাবিজ বা এতগুলো কিছু দেয়া হয় এই বাচ্চার গ্রোথ তো এমনিই হবে না, এ তাবিজের জন্য ওর গ্রোথ হচ্ছে না। তো তাবিজের জন্য ওর গ্রোথ হচ্ছে না, তো বাবা একটা সময় কি করে যে আপনার, ও তখন ওর বয়স তখন দুবছরের মতো, ওর বয়স দুই বছর মতো আর আমার বয়স মোটামুটি পাঁচ বছর, আমি কিছুটা কিছুটা তখন বুঝি, কিছুটা কিছুটা মানে ছোট ভাই বোন ওর সাথে আমার এটা, যেহেতু ও ছোট ছিল আর আমি ছোট, তো আমি কাইন্ড অফ ওকে খেলনা টাইপেরই আমার মনে হতো, যেমন আমি ওর সাথে সময় কাটাতাম, আর যে আমি আমার মায়ের সাথে খুব অ্যাটাচ ছিলাম, সবসময় মায়ের সাথেই মানে আঁচল ধরে ধরে ঘোরা টাইপের ছিলাম আমি। তো যেটা হচ্ছে যে ওর যখন ওইটা কাটে, মানে গলা থেকে ওইটা কাটে, তো গলা থেকে যখন ওইটা কাটে ও আসলে তখন একটু তাকায়, মানে ঘাড় বাঁকা করে তাকায়, মানে কেমন যেন বড় টাইপের, মানে তখন মানে বড় মানুষরা অনেক সময় তাকিয়ে থাকে না যে সে অনেক কিছু বুঝতে পারতেছে কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ ও তো ছোট, ওর বয়স তো মাত্র দেড় দুই বছর হবে, ও তো বলতে পারে না। তো ওর ওইটা যখন কেটে নিয়ে যায় তখন ও বাবার দিকে এমনি করে তাকিয়ে থাকে। তো আমার মনে আছে যে ওর তাকানোটা, ওর ওই ফেসটা আমি মানে আমি ছোট ছিলাম কিন্তু ওর ওই ফেসটা মানে হয় কি যে ওই ফেসটা আমার কাছে গেঁথে আছে, বিকজ ও ছোট ছিল। তো যেটা হয়েছে যে ওই গলা থেকে ওই যে তাবিজগুলো কেটে কেটে নিয়ে আমাদের নদীতে ফেলানো হয়। ওখানে আমাদের বাসের পিছনে নদী আছে একটু দূরে বাসা থেকে, তো ওই নদীতে ফেলে ও যে বাবা যখন যাচ্ছিল ও যে ঘাড় ঘুরিয়ে যে ওদিকে তাকিয়ে আছে, মানে খাট থেকে দেখবেন দরজাটা দেখা যায় এই টাইপের, মানে গ্রামের যে ঘরগুলো হয় ও এমনি বাঁকা হয়ে তাকিয়ে আছে, বাবা যাচ্ছে। তো যেটা হয়েছে যে বাবা ওইটা গিয়ে ফেলে দিয়ে আসছে, বাবা ওইটা গিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে। তো ফেলে দিয়ে এসে আর বোনটাকে মানে পাইনি, মানে ইস্যুটা এমন ছিল যে মানে হয়তো মানে তকদির বা যেটা হয় যে মানে যেটা হয় যে মানে আমরা যারা মুসলিম আমরা তো বিশ্বাস করি যে মানে হায়াত মৌত এগুলো আসলে আল্লাহর হাতে, এছাড়া কিছু থাকে না, তো অন্য কারোর হাতে তো কিছু নাই। কিন্তু কেন যেন মনে হলো যেন আল্লাহ হয়তো ওর হায়াতটুকু ওই তাবিজের মধ্যেই রেখে দিয়েছিল, আর না হলে হয়তো যেটা হয়েছে যে ও তখন মানে ওই ওই মোমেন্টে ও মারা যায়, ওই স্টেপ তো ও মারা যায়। তো ও মারা যাওয়ার পরে তো তখন আসলে বাবাও আসলে নিজেকে তো মানে বাবাও বা ফ্যামিলির সবাই আসলে মানে হতভম্ব হয়ে যায় যে আসলে কি করবে। মা বাবাকে দোষ দিতে পারছিল না, কজ মা গিয়েছিল তখন নানা বাড়িতে, এর জন্য এই প্রবলেমটা হয়েছে। আর বাবা নিজেকে দোষ দিচ্ছিল যে সে যদি গলা থেকে ওইটা না কাটতো তাহলে হয়তো বেঁচে থাকতো, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। তো আসলে কেউ কাউকে দোষ দিতে পারছিল না, সবাই জাস্ট ফিল করা ছাড়া কিছু উপায় ছিল না, যে মানে কান্না করা ছাড়া, যে আমরা হ্যাঁ ওর গ্রোথ হচ্ছিল না কিন্তু ওকে তো আমরা দেখতে পারতাম চোখের সামনে, মানে এইটা আমরা পারি নাই তখন। তো এখনো যখন মনে হয় বাবা, এখনো অনেক সময় আসলে যখন আমাদের কথা হয় ফ্যামিলিতে, তো বাবা এখনো মাঝে মাঝে এটা নিয়ে একটু আফসোস করেন যে যদি সেদিন আমি ওটা না কাটতাম তাহলে হয়তো আজকে বোনটা বেঁচে থাকতো, হয়তো কিছুদিন পরে ও সুস্থ হয়ে যেত কিন্তু হয়তো ও বেঁচে থাকতো। মানে ওই জিনিসটা এখনো বাবাকে কষ্ট দেয়, মানে বাবা হয়তো মুখ খুলে বলে না যে, কিন্তু উনি যখন ওই বোনের কথা উঠে কোনো ইতে তখন মানে উনি নিস্তব্ধ হয়ে যায়। তো ওনার নিস্তব্ধ মুখটা দেখলে এখনো বোঝা যায় যে আসলে উনি মানে নিজেকে এখনো ওটার জন্যই দোষারোপই করছে যে যদি ওদিনকে সেটা না কাটতাম। তো এই ছিল আমার ঘটনা। তো আমি বিশেষ করে ভূতি স্টুডিওকে ধন্যবাদ দিব যে এমন একটা শোতে আমাকে ডাকার জন্য এবং আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। ইনশাল্লাহ ভূতি স্টুডিও সবসময় এগিয়ে যাবে এবং আমরা সবসময় ভূতি স্টুডিও শুনবো, এটা আমাদের ভালো লাগে। যে আমি জানি না আমার স্টোরিগুলো কাউকে কোনো শিক্ষা দিবে কিনা বা কারো কোনো উপকার আসবে কিনা বা এই, তবে যারা আসলে আমরা প্যারানর্মাল জিনিসগুলো বিশ্বাস করি না হয়তো এখান থেকে আমরা কিছুটা শিক্ষা নিতে পারবো। আমি বলবো না যে আপনারা প্যারানর্মাল কোনো কিছুতে বিশ্বাস করেন, আমি বলবো যে আল্লাহ তো আপনার জিন জাতি এবং মানুষ জাতি দুইটাকেই সৃষ্টি করছে। তো মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। আমি এখন এটা ফিল করি যে হয়তো এটা কোনো জিনের কোনো কিছু ছিল। তো বিশেষ করে আমি এটা কেন বলতেছি, কারণ আমার ওই যে আম্মুর ওই জিনিসটা বেশ কিছুদিন আমাদের ফ্যামিলিতে এটা চলমান ছিল, যেহেতু আম্মার জন্যই বলা যায় যে এটা হয়েছে। তো যারা প্রেগনেন্ট থাকবেন বোনেরা বা মায়েরা বিশেষ করে একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ হয়তো যে অনেক সময় আমরা ইমোশনাল হয়ে অনেক ডিসিশন নেই, অনেক কিছু করি, অনেক জায়গায় যাই, এখন আর এগুলো মানা মানে হয় না, মানুষ মানে না, কিন্তু তারপরও চেষ্টা করবেন। কারণ আমি এই স্টুডিওতে আসার আজকে আমার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমি যেমন আমার বোনটাকে হারাইছি, যদিও এটা আল্লাহ ওর হায়াত ততটুকু রাখছে, তো এইরকম যেন কোনো ভাই বা কোনো ফ্যামিলি তাদের এরকম একটা সন্তান হারানোর জন্য নিজেকে দায়ী না করে বা নিজেদেরকে দায়ী না করতে হয়, এর জন্যই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ নাজবুল ভাইকে, এবং একের পর এক দুর্ধর্ষ ঘটনা শুনছিলাম আজকের ভূত স্টুডিওতে। আপনারা মনে হয় এরকম কিছু স্টোরি আপনার জীবনে আছে কিন্তু কখনো আপনার রেডিওতে আসা হয় নাই, হয়তো অনেক সময় রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনাকে কেউ ডাকে নাই। বাট জিয়াগো এফএম 94.4 সবসময় লিসনারদের কথা বলে, তারা চেষ্টা করে তাদের লিসনারদের প্রত্যেককে প্রায়োরিটি দিতে, এবং সেই জায়গা থেকে আপনার কাছে যদি ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, যে অভিজ্ঞতাগুলো হতে পারে এমন যা স্বাভাবিকভাবে কেউ বিলিভ করতে চায় না, অস্বাভাবিক ঘটনাগুলো তো এমনই হয়, তো সেই ঘটনাগুলো যেগুলো আপনি হয়তো বিশ্বাস করেন না কিন্তু আপনার সাথে ঘটে গেছে, হতে পারে আপনার সাথে ঘটে নাই কিন্তু আপনার প্যারেন্টসের সাথে ঘটেছিল বা আপনার বন্ধু বান্ধবের সাথে ঘটেছে, এই ঘটনাগুলো আগে কখনো কোন এফএম রেডিওতে প্রচার করা হয় নাই, এমন ঘটনাগুলো যদি আপনার কালেকশনে থেকে থাকে, ঘটনার সংখ্যা দুইয়ের অধিক, তিনটি বা চারটি বা পাঁচটি হতে পারে, সে ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে, আপনি যদি জিয়াগো এফএম 94.4 এর ভূত স্টুডিওর আগামী পর্বে আসতে চান, তাহলে এই মুহূর্তে যখন আপনি আমার অনুষ্ঠানটি দেখছেন বা রেডিওতে শুনছেন, আপনি কি করবেন, আপনার নিজের মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS, একসাথে লিখবেন RBS, স্পেস দিয়ে নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, টাইপ করুন, SMS টি পাঠিয়ে দিন আমাদের ঠিকানা 26969 এই নম্বরে। খুবই সিম্পল একটা কাজ, রাইট? সো RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 নম্বরে। রাত গভীর হচ্ছে, আরো ভয়ানক স্টোরি কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য, বাট আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না, ফিরছি খানিকক্ষণ বাদে, ততক্ষণ জিয়াগো এফএম 94.4 এর সাথে থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান্ড পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro, texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro.
Bashai kora alu shape spicy seasoning er twist hello grand potato.
Guys thamo, eta chips ta ki biscuit ke bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জিয়াগো এফএম 94.4 এ। আমি আর জি উদয় রয়েছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও, ব্রট ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে, কারণ এর ক্রিসপিনেসের কারণে এটাকে মাঝে মধ্যে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না ইটস আ বিস্কিট। সো আপনি এখন অবধি যদি ট্রাই করে থাকেন, আপনার কাছে এটা কি মনে হয়েছে, আপনিও কি কনফিউশনে ভুগেছেন কিনা সেটা জানাতে পারেন। আর যারা এখন অবধি ট্রাই করেন নাই, ডেফিনেটলি ট্রাই করে দেখবেন, আই হোপ আপনার ভীষণ ভালো লাগবে। এই মুহূর্তে আমি, আমার কাছে বেশ কিছু কমেন্ট জমে গেছে, যেহেতু প্রথম যিনি অতিথি তার ঘটনাগুলো শেষ হওয়ার পর অনেকেই কমেন্ট করেছেন, যেহেতু আমি গল্পগুলো একটা না শুনি এই কারণে মাঝখানে আমি ইন্টারাপ্ট করছিলাম না, ঘটনাগুলো শেষ হওয়ার পরে এখন সেই কমেন্টগুলো পড়ার সময় হয়েছে, আমরা কমেন্টগুলো পড়ে ফেলি। আমাদের সাথে জয়েন করেছেন যে বন্ধুটি, তার নামটি হচ্ছে মাহবুব পারভিন, তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে, মাহবুবা পারভিন হবেন, রাইট? অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু তামান না, ঘটনাগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। জয়েন করেছে রাহাদ আলী, তিনি বলছেন ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা শো, অনেক অনেক ধন্যবাদ। আইমান বলছেন জিয়াগো এফএম 94.4 এর অনুষ্ঠানগুলো আমার বেশ ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। জয়েন করেছেন আমাদের সাথে তায়েবা, বলছে উদয় ভাই তুমি মাঝে মধ্যে কেন আসো না, এই যে আজকে হুট করে চলে আসলাম, মাঝে মধ্যে কেন আসি না এটা একটা ভাইটাল প্রশ্ন, এটা নিয়ে একদিন দীর্ঘক্ষণ আলোচনা করবো আমরা, ঠিক আছে? এদিকে জয়েন করেছেন আমাদের বন্ধু তানি আহমেদ, ভূত স্টুডিওর আজকের এপিসোডটা ভালো লাগছে, ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর, ওকে। জয়েন করেছেন আমাদের সাথে, এদিকে বন্ধুটির নাম হচ্ছে ইয়াসমিন, তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সুহান হোসেন, তিনি ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন। অ্যান্ড আমাদের সাথে হুমায়রা জান্নাত নূর যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। বিধি আক্তার রয়েছেন চট্টগ্রাম থেকে। শিমুর রহমান রয়েছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। মমও যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে রাসেল, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে ফাহমি, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু মাহমুদ ইমতিয়াজ, আমাদের সাথে যুক্ত রয়েছেন কামাল, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে সানি, আমাদের সাথে যুক্ত রয়েছেন ফরজানা আক্তার সহ আরো অনেকেই, থ্যাংক ইউ। যারা এখনো অবধি এই অনুষ্ঠানে কি করে আসতে হয়, কি করে এখানে লাইভে এসে ঘটনা বলতে হয় সেটা জানেন না, তাদের জন্য ছোট্ট করে বলে দিতে চাই, আপনার কাছে যদি দুইয়ের অধিক, তিনটা বা চারটা ঘটনা থাকে এবং সেই ঘটনাগুলো যদি আগে কোনোদিন কোনো রেডিওতে প্রচার না হয়ে থাকে এবং সেগুলো হতে পারে আপনার নিজের ঘটনা, অর্থাৎ আপনার সাথে ঘটেছে এরকম কোনো প্যারানর্মাল ঘটনা, অথবা আপনি এই ঘটনাগুলো কারো কাছে শুনেছেন, হতে পারে আপনার রিলেটিভসদের কাছে, আপনার বাবা মার কাছ থেকে, বা প্রবাসে কেউ থাকা কোনো বন্ধু আপনার সাথে শেয়ার করেছে, সেই ঘটনাগুলো সে আপনার সাথে শেয়ার করেছে যেগুলো কোনো গণমাধ্যমে প্রচারিত হয় নাই, এই প্যারানর্মাল ঘটনাগুলো যদি আপনি আমাদের জিয়াগো এফএম এসে বলতে চান, তাহলে কি করবেন? খুবই সহজ একটা কাজ, আপনার কাছে থাকা মোবাইল ফোন তার মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS বিফর বল, তো RBS একসাথে লিখলেন, স্পেস দিয়ে নিজের নাম লিখবেন, স্পেস নিজের লোকেশন টাইপ করবেন, স্পেস নিজের প্রফেশন টাইপ করবেন, তারপর সেই টেক্সটটা আমাকে পাঠাবেন আমার নাম্বার 26969 এ। ক্লিয়ার না? সো চলেন এবার আমাদের দ্বিতীয় যে গেস্ট রয়েছে আমরা তার সাথে একটু পরিচিত হব। কি নাম ভাই আপনার?
আমার নাম বাবুল আক্তার।
কি করেন আপনি?
আমি মূলত হালকা পাতলা ডায়েট শেয়ার করি এখন, আগে জব করতাম।
আচ্ছা,
করোনার সময় জব যাওয়ার পরে আর
আমার
বাচ্চাদেরকে নিয়ে বসে সুযোগ পাইলেই শুনি আর কি।
ওকে,
তো মোটামুটি আপনাদের অনুষ্ঠান শোনার পরে যতটুকুই ভালো লাগে, তারপরে মনে হলো যে এসো তো অনেক ভয়ঙ্কর গল্প আমি জানি, যেহেতু আমার জীবনে ঘটছে, তো আমি একদিন ট্রাই করি।
ওখান থেকে রেজিস্ট্রেশনটা করছেন? এক্সেলেন্ট। আপনার নামটা হচ্ছে বাবুল?
বাবুল।
সো আজকে আমাদের সাথে বাবুল ভাই আছে এবং বাবুল ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু বেশ কিছু দুর্দান্ত ঘটনা শুনবো। সো আমরা কিন্তু সবসময় চাই যে একটু ভয়ানক ঘটনাগুলো শুনতে। সো আমাদের কাছে যেটা হয় যে আমাদের জাগো এফএম এর প্রত্যেকটা লিসনারই ভীষণ ইম্পর্টেন্ট, এবং আপনারা যারা রেজিস্ট্রেশন করেন আমরা প্রত্যেকেই ফোন দেই, প্রত্যেকের কাছ থেকে স্টোরি শুনি, যেই ঘটনাগুলো আমাদের কাছে মনে হয় যে প্রচারযোগ্য তাদেরকেই কিন্তু আমরা ইনভাইট করি। সো আমার মনে হয় এখানে বয়স কোনো ব্যাপার না, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন পেশাজীবী মানুষ হতে পারেন, আপনি একজন রিটায়ার্ড পার্সন হতে পারেন, আপনি একজন মা হতে পারেন, খালা হতে পারেন, আপনি একজন স্ত্রী হতে পারেন, একজন হাজবেন্ড হতে পারেন, আবার হতে পারেন আপনি একজন ব্যাচেলার মানুষ। সো যে কেউ এখানে আসতে পারেন, জাস্ট ইচ্ছেটা থাকতে হবে, রাইট? সো এফএম রেডিওতে আসুন, এসে মানে গল্প বলার যে অভিজ্ঞতাটা সেটা নিয়ে যান, জীবনে একবারও একটা অভিজ্ঞতা থাকুক। আমরা অনেক সময় আছে যে শুধু শুনেই যাই বা শুধু দেখেই যাই, কখনো পারফর্ম করতে চাই না, বাট এখন সময় পাল্টেছে, এখন পারফর্ম করতে হবে, নিজের অভিজ্ঞতার লিস্টে একটা নতুন কিছু লিখতে তো হবে। তো চলেন এবার বাবুল ভাইয়ের কাছ থেকে তার জীবনের অভিজ্ঞতাগুলো শুনি। বলুন তাহলে।
ধন্যবাদ। তো আমি আমার প্রথম ঘটনা শুরু করলাম। আমি তখন সম্ভবত ক্লাস 6 বা 7 এ পড়ি, মেবি 96-97 সালের ঘটনা। তো আমাদের ওখানে একটা মেলা হয়, আমাদের বাড়ি থেকে 5 কিলো দূরে একটা মেলা হয়, বৈশাখী মেলা, বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ মেলাটা শুরু হয়। তো ওখানে শুরু ঘোড়া দাবড়, তারপরে রাত্রে হয় জারি গান, সব মিলে বেশ সারা রাত মেলা চলে, মানে সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত। তো আমি আমার বন্ধুদের সাথে বিকালবেলা যাই, দুর্বেলা খেয়ে দেয়ে রীতিমতো মেলায় যাই, ঘোড়া দাবড় দেখলাম, এরপরে সন্ধ্যা হলো, জারি গান শুরু হবে অপেক্ষায় থাকলাম। তো এক পর্যায়ে জারি গান শুরু হইল, তো আমার এই জারি গানটা না আমার ভালো লাগতো না। তো তখন সম্ভবত রাত্রে 1টা-1.30 বাজে, তো আমি আমার বন্ধুদেরকে বললাম যে তোরা কি বাড়িতে যাবি, না গেলে আমি চলে যাই, কেন আমরা গান শুনবো, তুমি গেলে যাওগা। তো ঠিক আছে, তো আমি কি করলাম, গ্রামের মেলায় জিলেপি পাওয়া যায়, তো গ্রামের মেলা বলতেই জিলেপি হচ্ছে আসলে মিষ্টিটা, তো আমি 3 কেজি জিলেপি কিনলাম, কিনে আস্তে 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 বাড়ির দিকে রওনা দিলাম। তো মেলা থেকে যখন আমি মেন রোডে উঠি, অর্থাৎ ওটাকে বলে বেড়িবাদ, তো ওঠার পরে 5-7 কদম যাওয়ার পরেই আমার সাথে শুরু হলো, এত সুন্দর কালো একটা বিড়াল, মানে আমার ডাইন সাইড দিয়ে, আমি রাস্তার বাম সাইড দিয়ে হাঁটতেছি, সে আমার ডাইন সাইড দিয়ে হাঁটে। তো আমি তার চোখের দিকে একবার তাকালাম, আমার কাছে মনে হলো মোটরসাইকেল বা গাড়ির এলইডি লাইট যেমন, ঠিক তেমন আমার চোখে লাগলো। তো আমি আর ওর দিকে তাকাইলাম না, না তাকায় আমি আমার মতো হাঁটি, ও আমাকে আস্তে 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 বামে চাপায়, শুধু বামে চাপায়। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি রাস্তার সাইডে চলে যাচ্ছি, তারপরেও আমাকে গা ঘেঁষে হাঁটে, আমাকে বামে চাপায়। আমি আর অতটা মাথায় নিইনি, না নিয়ে আমার মতো আমি হাঁটি। তো কিছুক্ষণ পরে আমি বিরক্ত হয়ে গেছি, বিরক্ত হওয়ার পরে আমি একটা লাথি মারলাম, লাগলো না। আমার কাছে মনে হলো যে এই লাথি তো না লাগার কোনো কথা না, লাগে নাই। তো হুট করে বিড়ালটা সাইড হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে সামনের দিক থেকে আবার আসতেছে বিড়ালটা, আবার সামনের দিক থেকে আসতেছে। তো ভালো, সেম অবস্থাও আমাকে শুধু বামে চাপায় বামে চাপায়। তো আবার যখন লাথিটা মারলাম লাগলো না, এরপরে বিড়ালটা চলে গেল। তো এরপর আমি হাঁটতাছি, দুই মিনিট হয় না এর ভিতরে এত সুন্দর বড় একটা কুকুর, মানে তার যেমন মানে শরীর স্বাস্থ্য তেমন বড়, এরকম কুকুর সচরাচর দেখা যায় না গ্রামের বাড়িতে। তো কুকুরটা আমাকে সেমভাবে মানে ডান দিক থেকে উঠলো রাস্তার, উঠে আমাকে বাম দিকে চাপানোর চেষ্টা করতেছে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে তো বিড়ালও না কুকুরও না, তা যাহোক আমি ওর সাথে খেলতে 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 যাইতেছি। মানে আমার আসলে ছোটবেলা থেকেই ভয় জিনিসটা আমার খুব কম লাগে, বিকজ আমার নানা আমাকে দুইটা অস্ত্রর কথা বলছিল যে এই দুইটা অস্ত্র যদি কারো কাছে থাকে তো সে জীবনে কোনোদিন কোনো জায়গায় থাকে না। সে অস্ত্র দুটো হচ্ছে প্রথম কলম, তৃতীয়টা হচ্ছে ম্যাচ বা ম্যাচ লাইট বা আগুন। তো এই দুটো জিনিস সবসময় আমার সাথে থাকে বা এখনো আছে। তো আমি ভয় বলতে কোনো কিছু অনুভব করতাম না। তো আমি যাচ্ছি ওর সাথে খেলতে খেলতেই যাই। তো যখন কোনোভাবেই আমাকে বামে চাপাইতে পারে নাই, রাস্তার নিচে নিতে পারে নাই, মানে আমার রাস্তার নিচে নিতে পারলেই আর কি আমাকে হেনস্থ করতে পারতো হয়তো, যেহেতু আর আমার কাছে মিষ্টি আছে। তো যেতে যেতে প্রায় 2-2.5 কিলো চলে গেছি। যাওয়ার পরে হুট করে কুকুরটা নাই। এরপরে আমার কাছে মনে হচ্ছে আমার সামনে দিয়ে 4-5টা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে আইতাছে, দেখি না বাট শব্দ পাচ্ছি। ইটা সোলিং রাস্তা, ইটা সোলিংয়ের উপরে ঘোড়া দৌড়াইলে অনেক শব্দ পাওয়া যায়। তো রকমভাবে মনে হচ্ছে 4-5টা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। তো আমি সামনের দিকে তাকায় হাঁটতাছি আমার মতো করে, আমি তো বুঝতে পারছি, তা আমি এগুলো গায়ে লাগাচ্ছি না, আমি আমার মতো হাঁটি। তো আমাদের গ্রামের শেষ মাথা শেষ মুহূর্ত অর্থাৎ এটাকে বলে শেখপাড়া বাতাসি সুইস গেট, এর একটু আগে ওখানে রাস্তার উপরে খড়ের গাদা, বৈশাখ মাস খড় থাকতেই পারে, বাট রাস্তার উপরে পুরো রাস্তা জুড়ে খড়ের গাদা দিলকে। তো শয়তানি ঢুকলো মনে, যারই হোক আজকে আগুন লাগাই দিন। তো কাছাকাছি যে যখন খড়ের গাদায় আগুন দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হুট করে আমার কাছে কেমন যেন একটা গন্ধ আসলো। তো আমি চিন্তা করলাম যে শালার এটা তো ভালো কিছু না, ভালো জিনিস না। যাও পরে আমি মিষ্টিটাকে হাতে রেখে ম্যাচ লাইটটা বার করে খড়ের গাদায় আগুন জ্বালানোর জন্য যখন লাইটটা জ্বালাইছি, তখন লাইট জ্বালানোর পরে চোখের ভিতরে একটা পলক পড়ে, পলকটা যখন ছাড়ছি তখন দেখি কিচ্ছু নেই, পুরো রাস্তা ক্লিয়ার। এরপরে আস্তে আস্তে যাচ্ছি, তো যখন মেন রোড থেকে নেমে গ্রামের রাস্তার দিকে নামলাম, নেমে কিছু দূর গেলাম, যাওয়ার পরে আমাদের প্রাইমারি স্কুল, ওইখান থেকে আবার শুরু হলো আমার সাথে ঢিল মারে, আমাকে ঢিল মারা শুরু হলো। তো ঢিল মারতেছে, আমার কাছে মনে হচ্ছে আমার গায়ে লাগবে, আসলে গায়ে লাগে না, আশপাশে পড়ে। এভাবে করতে 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 যখন আমাদের কবরস্থানের ওইখানে গেলাম, তখন কবরস্থান থেকে মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে, বিভিন্ন ধরনের সাউন্ড, যেটা মানে আসলে নেওয়ার মতো না। যাক, তারপরও কান মুখ বন্ধ করে সোজা রাস্তা না যে ঢুকলাম, চিপা দিয়ে মানে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, শর্ট রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকে জওকাল আল্লাহ বলে গেলাম। যখন আমাদের পুকুর পাড়ে গেলাম তখন সে আমাকে বলতেছে যে তোর সাহসের তারিফ করতে হয়, পাশাপাশি তুই খুব চালাক, তাই তোরা কিছু করতে পারলাম না। তো বাড়িতে গেলাম, আম্মাকে বললাম, আম্মা বলতেছে যা হয়েছে গেছে, ওটার দরকার নাই। তো আম্মা কি করলো, গ্রামের মানুষ তো, মিষ্টিটাকে নিয়ে চুলার কাছে যায়, চুলা জ্বালাইলো, চুলা জ্বালায় মিষ্টিটাকে থাকে মানে আগুনের ছাক দিয়ে, তারপরে মিষ্টিটাকে বাসায় নিয়ে আমাকে ঘরে ঢুকায় বলে যে তুই রাত্রে কোনোদিন কোনো জায়গা যাওয়া আসা করিস না, এ ধরনের বিপদে আর পড়িস না। তো এই ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনা বলবো। ছোটবেলায় আমি খুব পোংটা ছিলাম। পোংটা বলতে যেমন লেখাপড়া করতাম ঠিক মতোই, আবার শয়তানি কত প্রকার আছে সবই করতাম। তো বিশেষ করে গ্রামের মানুষ, তখন তো অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না, ইউটিউবও ছিল না, ছিল ভিসিআর। যদি মানুষ শুনতো যে অমুক গ্রামে, মানে সেটা যদি 10 মাইল দূরেও হয়, যদি কেউ জানতে পারত যে ওই গ্রামে ভিসিআর আসতেছে বা ভিসিআর আনছে, তো চেষ্টা করতো মানুষ 10 মাইল দূর থেকেও যায় ভিসিআর দেখার জন্য। তো যা হোক, তো আমাদের এই যে বেরিবাদ বাতাসি সুইচ গেট, এখানে সব মিলে 10-12টা দোকান আছে। এখানে প্রতি সপ্তাহে 5 দিন বাজার হয়, বাজার মিলে। তো আমরা প্রতিদিনই রাত্রে 8টার পরে, অর্থাৎ লেখাপড়া শেষ করে 8:30টার পরে বা 9টার দিকে আমরা সব ওখানে আড্ডা মারি, চা খাই। তো রীতিমতো এদিনও আমরা ওরকম গেলাম, চাটা খাইতেছি। তো দিন আর বাড়ি থেকে কিছু বলে আসিনি কাউকে, এখন জানি যে 10:11টার ভিতরে বাড়ি চলে যাব, ঘুমাবো, অর্থাৎ আম্মা টের পাবে না। তো যাই হোক, পরে ওখানে যাওয়ার পরে জানতে পারলাম যে আমারই এক ফ্রেন্ডের বাড়িতে ভিসিআর আছে, মানে সম্পর্কে খালাতো ভাই আবার আমার ফ্রেন্ড। তো আমরা 2-3 জন মিলে ওখান থেকে ঠিক 11টার দিকে রওনা দিলাম। তো যাওয়ার পরে ওখানে একটা মুভি দেখলাম, মেবি 2 ঘন্টার নিচে তোর মুভি হয় না। তো মুভিটা দেখলাম, দেখার পরে চিন্তা করতেছি আর তো এখানে থাকা যাবে না, বিকজ আম্মা যদি উঠে না দেখে আমি নাই, চিন্তা করবে, বকা ঝকা করবে। তো আমি আস্তে আস্তে ওদেরকে বললাম যে তোরা কি যাবি, বলে না আমরা আর মুভি দেখবো, সকালে যাবো। আমি বললাম যে তাহলে আমি চলে যাই, যেহেতু আমি বলে আসিনি। তো আমি আস্তে আস্তে ওখান থেকে চলে আসতেছি। আমি আগে পরে শুনছি যে মাঝপথে একটা জায়গায় খুব ঝামেলা করে, ঝামেলাটা হচ্ছে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে উপর থেকে পানি পড়ে, ভিজে যায়, দুর্গন্ধজনিত পানি। তো আমি আস্তে আস্তে ওখান দিয়ে আসতেছি আর চিন্তা করতেছি শালাই দুর্গন্ধ পানি দিয়ে যদি ভিজে যায় আর গন্ধ নিয়ে যদি বাড়িতে যায় তাহলে তার একজালা। তো যাই হোক, আস্তে আস্তে আসতেছি। তো আস্তে 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 যখন মানে দুই সাইড দিয়ে জঙ্গল, বাঁশবাগান, এর মাঝখান দিয়ে দুইটা দেবদারু গাছ অনেক বড়, আমি একটু দূর থেকেই দেখতেছি যে দুই গাছের দুই দিকে দুইটা পা, মাঝখানে পুরুষ অঙ্গটা ঝোলা, আর ওর গালের ভিতরে চোখের ভিতরে আগুনের মতো জ্বলতেছে। আমার দেখতে অনেক উপরের দিকে তাকায় দেখতে হচ্ছে, আর গাল থেকে যে লালার মতো পড়তেছে, আমার কাছে মনে হচ্ছে যে লালাটা ওই লোহা গড়লে যেরকম ফোটে ফোটে পড়ে ওরকম। আমি দেখে চিন্তা করতেছি আবার কোন শয়তান, আমার তো বড় শয়তান দেওয়া যায়। তোকে চিন্তা করতে করতে আসতেছি, যখন কাছাকাছি আসছি তখন ওরা বলতেছি যে তুই কি এমনি যাবি না তোরে তাড়ায় আমার যাইতে হইব। তুই বলে সবাই পুটসাপ করে ভিজাস, তখন না বুঝলাম যে তুই আলা পুটসাপ করস, তোর পুটসাপে এই গন্ধ, যার কারণে মানুষ এই গন্ধ পুটসাপের গন্ধ নিয়ে এন দিয়ে যায়। আমি দুইবার তিনবার বলার পরেও কোনো সাড়া দিচ্ছিল না। না দেওয়ার পরে আস্তে করে মেসলাইটটা বার করলাম। এরপরে হুট করে চিন্তা করলাম যে না ওর সাথে একটু খেলা করি। সে খেলাটা হচ্ছে আমি যখন দেখলাম যে ও দুই পাশে দুই পা, আমার গাছের ওইখানে যাওয়া সম্ভব না, রাস্তার নিচে নামলে আমি সমস্যায় পড়তে পারি, যার কারণে রাস্তার নিচে না নেমে রাস্তার উপরে থেকেই একটা বাঁশের কুঞ্চি নিলাম, নিয়ে পুরুষঙ্গে নাড়া দিই, লাগে না, দেখতেছি লাগতেছে কিন্তু আসলে লাগতেছে না। পরে চিন্তা করলাম না এভাবে হবে না, তোরে বললাম যে তুই এক কাজ কর, তুই আর নিচে তোর সাথে খেলা যখন শুরু করছে আর একটু করি, একটু নিচে তো কোনো মানে ইন টোটালি ওর কোনো সাউন্ড নেই, ওইভাবে একভাবে তাকায় আছে, হা করে তাকায় আছে, ওই লালা পড়তেছে, আমি ওইটাই দেখতেছি। হট করে এর সাথে এরকম সম্ভবত 5-7 মিনিট শয়তানি করলাম, করার পরে ফিনিশিংয়ে যেয়ে আমি ম্যাচলাইটটা বার করলাম। ম্যাচলাইটটা বার করে চিন্তা করলাম যে ওই দিন তো খেলা চোখে পলক পড়ছে, আজকে চোখে পলক পড়তে দেবো না। তা আমি আস্তে করে ম্যাচলাইটটা বার করে উপরের দিকে তাকায় ওর ওখানে যখন আগুন জ্বালাই, তখন মনে হচ্ছিল যে দুই সাইড দিয়ে দুইটা গাছ পুরা ভেঙে গেছে, এত জোরে ঝাপটা দিয়ে ও চলে যাচ্ছে আর বলতেছে সুযোগ পাইলে তোরে মজা দেয়াম, সুযোগ পাইলেই তোরে মজা দেয়াম, এই বলতেছে আর চলে যাচ্ছে। আমি বলতেছি যে তুই সুযোগ কোনোদিন পাবিও না, মজাও দাইতে পারবি না। তো যাই হোক, এরপরে আস্তে 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 যাইতেছি, যাইতে যাইতে আমাদের মানে চাচার বাড়ির ঠিক উত্তর পাশে আমাদের মাদ্রাসা, মাদ্রাসার উপরে রাস্তায় একটা সড়াগাছ, সড়াগাছ গ্রামের লোকে বেশি চিনে, শহরের লোকে হয়তো চিনবে না। তো সড়াগাছ অনেক সময় অনেক ধরনের ইয়ে হয়, তো ওইখানে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে গাছের জন্য কে কে ঝাঁকাইতেছে, গাছে উঠে গাছের ভিতরে কে যেন ঝাঁকাইতেছে। আমি তো বুঝতে পারছি হয়তো ওই শয়তানি হবে, তো যাও যাবো ঝাঁকাইতেছে, ওর কাজও করতেছে, আমি পাশ দিয়ে যাইতেছি। এর ভিতরে আমার কাছে মনে হলো যে সারা করে আমার মাথার উপর দিয়ে সামনে যেয়ে পড়ল, তা আমি আর কিছু দেখলাম না, কিছু বুঝতেও পারলাম না, শব্দ হইলো সামনে যায় দাপ করে পড়লো। চিন্তা করতেছি শালার বাড়ির কাছে চলে আসছি, এখন আর কোন বিপদে পড়ি। তো ওখান থেকে আমার বাড়িতে যাইতে হয়তো 3-4 মিনিট লাগবে হেঁটে গেলে, রাস্তা দিয়ে গেলে, আর যদি ভিতর পাড়ার ভিতর দিয়ে যাই, মহল্লার ভিতর দিয়ে যাই, তাহলে হয়তো 2 মিনিট লাগবে। চিন্তা করলাম যে না যদি মহল্লার ভিতর দিয়ে ঢুকি তাহলে যে রাস্তা দিয়ে ঢুকতে হবো দুই পাশে পানি, বাঁশবাগান, পানি, রাস্তাও ভালো না, কাদা, এখান দিয়ে গেলে কোনো ঝামেলা হইতে পারে। আমি সোজা এটা সোলিং রাস্তা, ভালো রাস্তা দিয়ে ঢুকলাম। ঢুকে আস্তে 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 যখন মসজিদের ওখানে গেলাম, আমাদের মসজিদ আমার বাড়ির সামনে, যখন মসজিদের ওখানে গেলাম তখন আমার কাছে মনে হলো যে আমার শরীর থেকে পুরা 1 মণ ওজনের একটা বোঝা নেমে গেল। তো বাড়িতে গেলাম, আম্মাকে কিছু বলার সুযোগ নাই, বিকজ না বলে গেছি, শুয়ে আছি, সকালবেলা জ্বর। তো আম্মা সকালবেলা জ্বর দেখে ডাক্তার আনছে, ডাক্তার এসে দেখলো, ওষুধ দিল, ওষুধ খাইলাম, না পরিবর্তন নাই। পরে আমাকে বললাম যে মা আসলে আমার ডাক্তারের ওষুধে কামাবো না, তুমি কাজ করো আমার নানার খবর দাও, নানা এসে দেখলে ঠিক হয়ে যাবে না। কি হয়েছে কত? পরে বললাম যে মা এই ঘটনা, আজকে গেছিলাম বাতাসি, আসার সময় এই ঘটনা। তো ওদিক থেকে কোনো কিছু টিকিট মানে ভয় টয় পাইনি, বাড়ির কাছে এসে একটু গার ভিতর তাকিয়ে দিছে, এরপরে দেখি সকালবেলা আমার এই অবস্থা। তো পরে আমার নানাকে নিয়ে আসলো, আনার পরে নানাকে খবর দিল, নানা আসলো, এসে নানা তখন জেড়ে টেড়ে দিল, পানি পোড়া খাওয়াইল। এরপরে আস্তে আস্তে দুই দিন পরে আমি ফুল সুস্থ হয়ে গেলাম। তো আমার নানা তখন বলছিল যে তোর হার্ট মনে একটু দুর্বল হয়ে গেছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। বললাম নানা তুমি আমার একটা শক্তি দাও যাতে আমার হার্ট দুর্বল না হয়, তোমার শক্তি যেন আমার সাথে থাকে। তো যাক, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলবো। আমার ছোটবেলা থেকেই মুভি দেখার খুব শখ। এমনও সময় গেছে যে আমি একদিনে তিনটা চারটা মুভি দেখছি, মিনিমাম তিনটা। তিনটা হলে যেমন প্রথমে গেছি মণিহারে, মণিহার থেকে ছবি দেখছি, আসছি নড়াইলে, আমাদের বাড়ি নড়াইল লগা থানায়, তো আসছি নড়াইলে, নড়াইলে চিত্রা হলে দেখছি, এরপরে আসছি লগড়ায়, লগড়ায় এসে আবার দেখছি বিলাসী হলে, ছবি দেখে আসছি বাড়িতে রাত্রে 12টা 1টা বাজে, বাড়ি আসতে আসতে 1টা 1.5টা 2টাও বাজে। তো যা হোক, ওই দিনও আমরা 1টার দিকে বাড়ি থেকে রওনা দিলাম, গেলাম নড়াইলে, ওই দিন আর যশোর গেলাম না, নড়াইল যে চিত্রা হলে ছবি দেখলাম। ইচ্ছা ছিল যে আজকে আর দেখবো না, চলে আসবো বাড়িতে। তো লোহাগড়া যখন আসলাম তখন দেখে একটা ছবি চলতেছে বিরোধ, ছবি ছিল বিরোধ, রাজেশ খান্না শাবানা। তো ওটা দেখে খুব ভালো লাগলো, পোস্টারটা দেখে খুব ভালো লাগলো। তখন আমার ফ্রেন্ডে বললাম যে তুই কি করবি, বাড়িতে যাবি না মুভি দেখবি? তো বলছে না আমি চলে যাব, যেহেতু আমি বলে আসছি চলে আসবো। আমি বলছি না তাহলে তুই যা, আমি এই মুভি দেখে আসি। কয় তুই এখন এই মুভি দেখবি, রাত্রে একা একা কীভাবে যাবি, না কোনো গাড়ি পাবি? না গাড়ি তো প্রশ্নই আসে না, ওখানে না ভ্যান পাবি না কোনো কিছু, তুই কীভাবে যাবি? হাইটে হাইটে চলে যাবো, অসুবিধা কি, 2 ঘন্টাই লাগবো হাইটে যাইতে। আমাদের বাড়ি থেকে 9-10 কিলো রাস্তা। তো ও চলে আসলো, আমি আর মুভি দেখার লোভ সামলাইতে পারলাম না, মুভি দেখলাম 9টা থেকে 12টা শো দেখে বেরোলাম। বেরোয় ক্ষুধা লাগছে, হোটেলে খাবার তেমন নাই, হলের পাশে হোটেল ভালো কিছু পাওয়া যায় না, যাই হোক তারপরও ক্ষুধা লাগছে, ক্ষুধা মেটানোর জন্য যতটুকু খাইলাম, খাই দিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। বেশ ভালোই আসতেছি আসতেছি আসতেছি, 3 কিলোর মতো রাস্তা খুব ভালোভাবে আসলাম, যদিও রাস্তা ছিল বিলের ভিতর দিয়ে, তারপরে কোথাও কোনো বাধাবিঘ্ন নাই, সুন্দরভাবে চলে আসলাম। এরপরে চিন্তা করতেছি যে যদি আমি মেন রাস্তা দিয়ে যাই তাহলে আমার সময় লাগবে 2.5 ঘন্টা, আর যদি নদীর কূল দিয়ে একটা শর্ট রাস্তা আছে, আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আমার সময় লাগবে 30-40 মিনিট কম, 40 মিনিট 1/2 ঘন্টা রাত্রিবেলার হাঁটা অনেক কষ্টের। এই চিন্তা করে আমি আস্তে আস্তে মেন রোড থেকে নিচে নামলাম, নামে ভিতর দিয়ে মানে চাঁচই গ্রাম আছে একটা, ওইটার ভিতর দিয়ে এসে নদীর কূল দিয়ে হাঁটা শুরু করলাম। তো নদীর কূলে যখন আসলাম বেশ ভালোই লাগতেছিল, সানরাইজ বেশ ফুটফুটে জ্যোৎস্না, হাঁটতাছি হাঁটতাছি ভালোই লাগতেছে, এক পায়ে পথ নদীর বাতাস, খুব ভালো লাগতেছিল। চারটে আসটা আসতেছি, কিছুক্ষণ পরে আমরা গ্রামের বলে শিশু নদীতে, যেটাকে ডলফিন বলা হয়, তো যাও শিশু নদী থেকে মাছ দাবড়ায় ধরে। সেমভাবে দেখলাম একটা শিশু মাছ দাবড়ায় ধরতেছে, মাছ দাবড়াইতেছে, শিশু উঠতেছে, মাছও লাভ দিতেছে। আস্তে 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 মাঝখান থেকে কুলের দিকে আসলো, তা আমিও হাঁটতাছি, ওরাও আস্তে 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 আমার পাশে পাশে ওই দৌড়াইতেছে, দাবড়াইতেছে, মাছ দৌড়াইতেছে, লাভ দিয়ে উঠতেছে। এ করতে করতে মানে 1 কিলোর মতো আসলাম। এরপরে মাছটা একবারে কুলে চলে আসলো, তো শিশু অনেক দূরে, শিশু যখন ফুস করে ওড়ে তখনও লাভ মারে, লাভ মারতে মারতে উপরে উঠে যায়, মানে পানি থেকে উপরে উঠে যায়। এমন একটা জায়গা মাছটা হচ্ছে একবার ওঠে বোয়াল মাছ, মানে প্রথমে উঠছিল রুই মাছ, এটা দেখলাম কয়েকবার, এরপরে দেখলাম বোয়াল মাছ। তো বোয়াল মাছটা একবারে উপরে উঠে যায়, আর এমন একটা জায়গা মানে মাছের লোভ কার না হয়, এত বড় মাছ, বোয়াল মাছ 7-8 কেজি ওজনের বোয়াল মাছ যদি হয় তার লোভ কার না হয়। তো আমার কাছে মনে হচ্ছে শালা মাছ এবার উঠলে আমি লাভ দিয়ে ধরুম, কিন্তু এমন একটা জায়গা লাভ দিলে মানে পুরা প্যাক আমি ডেবে যাবো, কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে। যদি না ধরতে পারি তাহলে প্যাক মাখা গিয়ে লাভ কি? বিভিন্ন চিন্তা করতে 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 আসতেছি, একটা সময় আসে মাছটা অনেক উপরে উঠে গেছে, মানে অনেকটা উপরে, যা মানে পানি থেকে 4-5 হাত উপরে চলে আসছে। তো আমার নামতে হলে সাইড দিয়ে ঘুরে নামতে হবে, ওইখান দিয়ে সোজা নামার মতো কোনো পরিবেশ নাই খাড়া বাঙন। তো যাই হোক, আমি একটু সাইড দিয়ে যখন নামতে গেছি তখন আমার কাছে মনে হলো যে আমাকে কে যেন পিছন দিয়ে হালকা একটা ধাক্কা দিল। যখন ধাক্কাটা দিল এরকম মনে হলো, তখন আমি বুঝতে পারলাম যে এনে ঝামেলা আছে। তো আমি তখন আর নিচে না নামে আস্তে করে উপরে উঠে গেলাম, মাছটাও নিচে আবার লাভ দিয়ে নিচে চলে গেল। এই করতে 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 মানে এমনভাবে আমাকে আকর্ষিত করতেছে যে আমি লাভ দিয়ে ওর গার উপরে পড়বো, ওরে ধরবো, এমনভাবে আকর্ষণ করতেছে আমাকে। তো একটা সময় তখন প্রায় 2.5-3 কিলো রাস্তা চলে গেছি, সামনে একটা বাজার, অর্থাৎ আমাদের সাপ্তাহিক দুইটা হাট, সপ্তাহে 2 দিন এই হাটটা মেলে, শিয়ারপর হাট, অনেক নাম করা হাট। তো এটার কাছাকাছি যখন চলে আসছি তখন রাস্তাটা একটু বাঁকায় একটু দূর দিয়ে যাইতে হবো, মানে নদীর কুল ছেড়ে দিয়ে একটু ভিতরে মানে দূর দিয়ে আমাদের বেরোয় চলে যেতে হবে। তো যাই হোক, ওখান দিয়ে যখন যাচ্ছি তখন আমি চিন্তা করতেছি এটা কি হইলো, কি আল্লাহই জানে, এই ধরনের একটা ই করতে করতে যাচ্ছি। তা হাটে গেলাম, হাটের উপর দিয়ে যখন বেরোয় গেলাম, যাই আবার যখন নদীর কূলে গেলাম, তো ওখানে ছিল আমার দাদার বাড়ি, অর্থাৎ চাস্তো দাদা, উনি ছিলেন চেয়ারম্যান। তো ওনার বাড়ি পার হওয়ার পরে আবার সে নদীর কূল দিয়ে হাঁটা শুরু করলাম, আরও 1/2 কিলোর মতো যেতে হবে আমাকে। তো এমন একটা জায়গা ওটা, ডান দিকে নদী, বাম দিকে এই 1/2 কিলো পুরোটাই জঙ্গল, ইভেন জঙ্গলটা 1/2 কিলো লম্বা আর চওড়াও বোধ হয় এরকমই প্রায়। যাই হোক, আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, জঙ্গলের ভিতর থেকে কোনো ফিডব্যাক পাই না। তো আবার ওই মাছের আবার শুরু হলো, তো করতে 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 আবার এই 1/2 কিলোর রাস্তা যখন আসলাম, শেষ মুহূর্তে আমাকে বলল, যখন আমি নদীর কুল ছেড়ে রাস্তা উঠবো, আমার বাড়িতে যাওয়ার রাস্তা ওখান থেকে, আর 1/2 কিলো গেলে আমি বাড়ি চলে যাব। তো তখন একটা আওয়াজ আসলো যে পারলি না তুই ধরে নিতে। কোথা থেকে আসলো আওয়াজটা আমি ঠিক বুঝতে পারলাম না। তা আমি আস্তে 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 হাঁটতেছি, তো ওখানে যাইতে যাইতে একটা কালভার্ট আছে যেখানে বন্যার সময় অর্থাৎ এই বর্ষাকালে ওই কালভার্টের নিচ দিয়ে আমাদের মাঠে পানি ওঠে, আবার ওই কালভার্টের নিচ দিয়ে পানি নামে নদীতে। তো যখন ওখান দিয়ে আসতেছিলাম তো নিচ থেকে ওখানে মানে প্রায় বারো মাসই পানি থাকে ওই কালভার্টটার সামনে, তো অনেক স্রোত ওখানে যাওয়া আসা করে, তো দুই পাশেই অনেকটা গভীর, প্রায় বারো মাসই ওখানে পানি থাকে। তো ওখানে যখন আসছি তো মনে হলো যে উপর থেকে না কোথা থেকে এক দেড়মন ওজনের একটা পাথর ফালাইলে যে পানি ছিটে বা যে আওয়াজ হয় ওরকমভাবে পানি ছিটছে এবং আওয়াজ হয়েছে। তো আমি চারিদিকে তাকায় দেখি কিছু নেই, কেউ নেই, তখন বুঝতে পারলাম যে আমার পিছু ছাড়ে নাই। যাই হোক, তারপরও আর ওদিকে চিন্তা না করে আস্তে আস্তে হাইটে চলে আসতেছি। তো আমাদের বলের মাঠ, বলের মাঠের ওখানে আসলাম, ওখানে একটা দোকান আছে, একটাই দোকান, এসে দেখলাম ওদেরকে ডাকলাম কেউ উড়ে না, শুনে না। তো চিন্তা করলাম হয়তো দোকানের ভিতরে কেউ নেই। পরে ওখান থেকে আবার আস্তে আস্তে যখন হেঁটে যাই আমাদের খাল পাড়ে যখন কিছু, এখানে দুই সাইডেই বাঁশ বাগান, মাঝখান দিয়ে রাস্তা, ওইখানে আবার একটা ই দেখাইল। কোনোদিন এরকম কিছু আমার সামনে পড়ে নাই, এমন একটা জন্তু যা আমি চিনিও নাই, এমন একটা জন্তু আমার সামনে এসে দাঁড়ালো। তা আমার কাছে ভয় লাগে না, আবার এগোতেও পারতাছি না। রাস্তার মাঝখানে ওটা জন্তু দাঁড়ানো, কিভাবে যাই? পাশে বাড়ি আছে, ডাক দিব কাউকে, এত রাত্রে কারে ডাক দিব, কে উঠবে, কেউ শুনবে কিনা, কারো ডাকও দিয়ে দিইনি। হঠাৎ করে আমার মাথার ভিতরে আসলো যে আমার কাছে ম্যাচ আছে, আমি কেন ভয় পাই? তো যখন আমি ম্যাচটা হাতে নিয়ে বললাম যে তুই কি সাইডে যাবি না তোর ম্যাচ দিয়ে জ্বালাবো, তো কোনো শব্দ কিছু করলো না, না করে আস্তে করে সাইডে মানে রাস্তার ডাইন সাইড দিয়ে একেবারে খালের পাড় দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আমি আস্তে 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 বাড়ির দিকে গেলাম। মসজিদের ওখানে থেকে যখন বাড়ির দিকে ঢুকলাম, বাড়ি ঢুকার পরে আমি আম্মাকে ডাক দিলাম। দেওয়ার পরে আম্মা আমাকে সোজা গালি শুরু করলো, আর কোনো কথা নাই, গালি যা আছে শুরু করলো। শুরু করার পরে আমি বললাম মা গালি গালাজ যা করবা পরে করে নে, মারবা পরে মেরে নে, আগে কি হয়েছে শোনো। পরে মারে বললাম যে মা এই ঘটনা হয়তো রসিদ ছিল লাভ দিয়ে মাস্টারে ধরতে যাওয়া, তাইলে আমার জ্বালাটা মিটত, মানে আমার আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগতো না। তখন আমি পুরোপুরি বুঝে নিলাম যে আসলে ওটা কী ছিল। যা হোক, আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আমি এভাবেই আছি। আমার জীবনে আরও অনেক ঘটনা ঘটছে যা আসলে বলে শেষ করার মতো না, কিন্তু আমি কোনোদিন কোনো রকম কোনো বিপদের সম্মুখীন ওইভাবে হয়নি। আর দোয়া করবেন সবাই যেন বাকি জীবন যে কয়দিন আছি কোনো রকম কোনো বিপদে আল্লাহ না ফেলায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ বাবুল ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার কাছ থেকে ঘটনাগুলো শুনতে। নিশ্চয়ই সময় থাকলে আরও একদিন আপনার সাথে বসবো এবং আপনার অন্য ঘটনাগুলো শুনবো। থ্যাংক ইউ। কথা হচ্ছিল আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় গেস্ট বাবুল ভাইয়ের সাথে, ভীষণ ভালো লাগছিল তার অভিজ্ঞতাগুলো শুনতে। ফুড স্টুডিও আমার খুব পছন্দের একটা শো, আমি নিজে এই প্রোগ্রামটা যেহেতু কোঅর্ডিনেট করি, আমার কাছে মনে হয় যে হ্যাঁ এই প্রোগ্রামটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, এটার জন্য অনেক মানুষ ওয়েট করে এবং দিন দিন আমার কাছে মনে হয় ফুড স্টুডিওর সাথে আপনারা আরো অনেকে সম্পৃক্ত হচ্ছেন, বিশেষ করে আমাদের স্টেশন যেহেতু এখন কুমিল্লাতে এবং চট্টগ্রামেও রয়েছে। হয়েছে, সো সেখান থেকেও প্রচুর মানুষ আমাদের সাথে কানেক্টেড হচ্ছে। সো এরকম প্রচুর টেক্সট এবং কমেন্টস কিন্তু আমার কাছে আছে, সেগুলো পড়ব, বাট রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আপনাকে জাস্ট একটা জিনিস বলতে চাই, প্রাণ পটাটা কখনো আপনি ট্রাই করেছেন? ট্রাই না করে থাকলে ট্রাই করবেন, বিকজ এখানে একটা মজার বিষয় হচ্ছে, এটা যখন আপনি প্রথমবার বাইট দিবেন আপনার কাছে মনে হবে ইটস লাইক এ চিপস, বাট যখন আপনি এটা খাবেন তখন মনে হবে না এটা তো আসলে বিস্কিট। সো এরকম একটা কনফিউশন কিন্তু কাজ করে, আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হয় কিনা বা হচ্ছে কিনা সেটা আমাকে জানাতে পারেন। বাট এখন একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফিরে এসে বাকি কথা হবে, কোথাও যাবেন না, থাকুন আর জি উদয়ের সাথে জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, আমি আরজি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও। এবং বিরতিতে যাওয়ার আগে দুর্দান্ত কিছু ঘটনা আপনাদেরকে শুনিয়েছি এবং সেটা নিয়ে অনেকের অনেক রকমের মতামত আছে। কিছু টেক্সট পড়ে আমরা আমাদের পরবর্তী গেস্টের সাথে পরিচিত হব, তার আগে আমি কয়েকটা টেক্সট পড়ে নিতে চাই, কারণ অনেক অনেক টেক্সট জমে গেছে আমার কাছে, আজকে নামগুলো পড়ে ফেলি। ইনফ্যাক্ট আমাদের সাথে রয়েছেন মরিয়ম আক্তার, তিনি বলেছেন ভূত স্টুডিও তার পছন্দের একটা অনুষ্ঠান, অনেকদিন পরে তিনি দেখছেন আজকে লাইভটি এবং তার ভালো লাগছে, আশা করি আজকের বাকি ঘটনাগুলো আপনার বেশ ভালো লাগবে। জয়েন করেছেন শেখ আমাদের সাথে, তামান্না তিনি আমাদের নতুন বন্ধু, তিনি জানিয়েছেন। মিলন বলেছেন হাই কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি মিলন। জয়েন করেছেন আবুল কালাম আজাদ, তিনি বলছেন আগের ঘটনাগুলো বেশ ভালো ছিল, আশা করছি পুরো পর্বটাই ভালো হবে, আমরাও আশাবাদী। কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে জয়েন করেছেন বন্ধু মুনিয়া, তিনি একজন হাউস ওয়াইফ এবং তিনি বলেছেন যে কুমিল্লাতে অনেকেই কিন্তু ভূত স্টুডিও শোনে রাত জেগে, আর আমরা কুমিল্লাবাসীদেরকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই এই যে এই মুহূর্তে আপনারা রয়েছেন আমাদের সাথে, আমাদেরকে অনুপ্রাণিত করছেন, মুনিয়া তাদের মধ্যে একজন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। জয়েন করেছেন আমাদের সাথে এমডি লালন, তিনি বলেছেন ঢাকা মিরপুর থেকে, ধন্যবাদ লালন ভাই। মাহবুব রয়েন করেছেন চট্টগ্রাম থেকে, আগ্রাবাদ থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। সজীব হোসেন যুক্ত হয়েছেন ডেমরা থেকে, আনিকা যুক্ত হয়েছেন ধানমন্ডি থেকে, আর হোসেন আকাশ যুক্ত হয়েছেন বাড্ডা থেকে, যুক্ত রয়েছেন সাদিয়া নাজ আমাদের সাথে ধানমন্ডি থেকে, রায়ান রয়েছেন আমাদের সাথে, এমডি গোলাম রাব্বানি এই বন্ধুটি যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে আমাদের সাথে, জয়েন করেছেন এমডি ফুয়াদ হোসেন, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, আর আরফিন আসমা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে মগবাজার থেকে, শাহাদাত হোসেন দীপ্ত আছেন আমাদের সাথে কুমিল্লা দাউদকান্দি থেকে, জয়দেব মালা যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন জিএসসির মোড় থেকে, তিনি বলছেন নির্ঝর যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, শাহানা পারভিন যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন এবং বলছেন যে আমরাও আসতে চাই, আমরাও তো আপনাদেরকে আনতে চাই, খুব ভালো লাগবে যদি আপনারা আসেন আগামী পর্বে। তার জন্য যে নিয়মটা আছে, আপনার কাছেও মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে একটা মেসেজ অপশন আছে, সরাসরি মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন শুরুতে আরবিএস, আরবিএসটা একসাথে লিখবেন, স্পেস দিয়ে নিজের নামটা লিখবেন, স্পেস দিয়ে নিজের লোকেশন টাইপ করবেন, স্পেস দিয়ে নিজের প্রফেশনটা টাইপ করবেন, তারপর সেই টেক্সটটা পাঠাবেন আমাকে 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি, শুরুতে আরবিএস একসাথে লিখুন, একটা গ্যাপ দিন দিয়ে নিজের নাম লিখুন, আর একটা গ্যাপ দিন দিয়ে আপনার লোকেশন লিখুন, আর একটা গ্যাপ দিন আপনার প্রফেশন লিখুন। আপনি স্টুডেন্ট হলে অবশ্যই লিখবেন স্টুডেন্ট অফ মাদ্রাসা কলেজ অর ইউনিভার্সিটি, জব করলে শুধু জব লিখলেই চলবে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখবেন, ব্যবসায়ী হলে বিজনেস লিখবেন, তার যে কোনো প্রফেশনে সেটা উল্লেখ করতে পারেন, লিখে পাঠাতে পারেন 26969 নাম্বারে। আমাদের নাম্বার হচ্ছে 26969, শুধুমাত্র RBS এই যে প্রথমে লিখতে বলি, এটা কারা লিখবেন? যারা ভূত স্টুডিওতে এখানে আসবেন আগামী পর্বে, তাই তো? তাদেরকে অনুরোধ করেছি। সো রেজিস্ট্রেশন করুন, যারা আগামী পর্বে এখানে এসে তাদের জীবনের ভৌতিক গল্প বলতে পারেন। আমি সবসময় বলে আসি যে গল্পের সংখ্যা দুইয়ের অধিক, তিনটা চারটা বা পাঁচটা হতে পারে, মিনিমাম তিনটা ঘটনা আপনার কাছে থাকতে হবে যেগুলো আপনি আগে কোনো রেডিওতে বলেন নাই। হতে পারে এই ঘটনাগুলো আপনার নিজের সাথেই ঘটছে, আবার হতে পারে আপনি কালেক্ট করেছেন ঘটনাগুলো, হয়তো আপনার বাবার সাথে ঘটেছে, মায়ের সাথে ঘটেছে, ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটেছে, তারা হয়তো বা বলছে না, তারা শেয়ার করেছে আপনার সাথে, আপনি তাদের হয়ে এসে জিয়াগো এফএম এর প্ল্যাটফর্মে বলছেন। আমরা ওয়েট করি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথিদের জন্য, যেমন এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আমার আজকের এপিসোডের তৃতীয় এবং সর্বশেষ গেস্টের জন্য। আমরা এখন তার সাথে পরিচিত হব, তার নাম পরিচয় জানব এবং তারপর এক এক করে তার কাছে দুর্দান্ত ঘটনাগুলো শুনবো। আর আগামী পর্বে যারা আসতে চান তারা ছটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। কি নাম বন্ধু আপনার?
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
মোহাম্মদ মাহবুবুর রহমান।
মাহবুব রহমান, কি করেন আপনি?
আমি বর্তমানে মাদ্রাসায় পড়াশোনা করছি আর কি।
মাদ্রাসায় পড়াশোনা করছেন, কোথা থেকে এসেছেন?
আমি আসছি মোহাম্মদপুর থেকে।
মোহাম্মদপুর থেকে কিসে পড়াশোনা করেন আপনি মাদ্রাসায়?
মাদ্রাসায় আমি আমাদের গত পরশুদিন অর্থাৎ সোমবারে আমাদের পরীক্ষা শেষ হয়েছে, বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে পরীক্ষা হয়েছে। তো আমি এবছর সরহেবেকে আজামাত অর্থাৎ আমাদের সানাবিয়া ওলিয়া বলে আরবিতে, এটাকে হয়তো ইন্টার সেকেন্ডার ধরা যেতে পারে আর কি।
আচ্ছা, আজ বৃহস্পতিবার, ঠিক মাত্র কিছুদিন আগে আপনার ইয়েটা শেষ হলো, খুব ভালো লাগছে। আমরা এমন একজন বন্ধুর সাথে কথা বলছি, তিনি একজন মাদ্রাসার বন্ধু এবং তিনি কিন্তু আমাদের সাথে তার আজকে জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলবেন। আমরা নিশ্চয়ই এক এক করে অভিজ্ঞতাগুলো শুনবো, আর ঝটপট করে আপনার রেজিস্ট্রেশন করতে থাকেন। শুনি আপনার প্রথম ঘটনাটা শুনি।
আমি প্রথম যে স্টোরিটা শেয়ার করছি এটা হচ্ছে আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আজ থেকে হয় 50 বছর অথবা 60 বছর আগে হবে, দাদা তখন খুব ছোট ছিলেন, তখনকার একটা ঘটনা। ঘটনাটি আমাদের দেশেই ঘটে, ঘটনার সাথে সম্পৃক্ত আছে দাদা, দাদার বাবা আর কি। তো দাদা ঘুমাতে ছিলেন, অনেক রাত হয়ে গিয়েছিল। তো এরকম ভাবে সাধারণত গ্রামের মানুষ খুব দ্রুত ঘুমিয়ে যায়। যেমন ধরেন যে শহরে আমরা দেখতে পাই যে প্রায় 12:30 পর্যন্ত কিন্তু তেমন রাতই মনে হয় না, কিন্তু গ্রামে ওখানে আপনারা দেখবেন যে খুব বেশি দেরি হয় না, মানে বলা যায় এশারের নামাজটা পড়ে অনেকে খেতে ঘুমিয়ে পড়ে, আবার অনেকে যারা নামাজ পড়েন অনেকে কিন্তু অনেক আর্লি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর কি, আর যারা দেরি করে তারাও কিন্তু খুব বেশি একটা দেরি করে না। তো ওরকম ভাবে সারাদিন মানুষ কাজ করে, তো কাজ করার কারণে একটা ক্লান্ত শরীর থাকে, এই জন্য বেশি একটা দেরি হয় না, ঘুমিয়ে যায় খুব দ্রুত। তো তাদের মতো আমার দাদাও ওই দিন দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। তো সারাদিন কাজ করার কারণে, যেহেতু গ্রামে থাকলে কাজ করতে হয়, তো একটা ক্লান্ত ক্লান্ত একটা ভাব ছিল, ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুমানোর পরে যখন অনেক রাত হলো, রাত অনেক বেশি হয়ে গেল, গভীর রাত, তখন দাদা শুনতে পান যে দাদার বাবা দাদাকে ডাকছে। একটা কথা বলে রাখি যে অনেক সময় দেখবেন সন্তানদেরকে মানুষ আদর করে অনেক কিছু বলে ডাকে, তো দাদার যে বাবা ছিল উনি দাদাকে আদর করে পাগল বলে ডাকতেন। তো এইভাবে ডাকতেছে দাদার বাবা আর কি, যে পাগল এখন তো অনেক সকাল হয়ে গেছে, সকাল তো হয়ে গেছে, কি আজকে গরু নিয়ে কি তুমি মাঠে যাবে না, এত দেরি করলে কি হবে, গরুগুলা কি না খাওয়া রাখবে নাকি। তো দাদা এই কথা শোনার পরে দাদা দেখলেন বাবা ডাকতেছে, তো এরকম ভাবে তাড়াতাড়ি উঠে গেলেন, উঠে ডান বাম না দেখে তাড়াতাড়ি করে গরুগুলা বের করে এরপরে মাঠে দিকে নিয়ে যেতে থাকলেন। তো রাস্তায় যখন বের হলেন, বের হওয়ার পরে রাস্তায় দেখে যে কোনো মানুষ নাই, একদম নীরব নিস্তব্ধ, যেন নিজের পায়ের যে আওয়াজটা এটাও যেন শোনা যাচ্ছে, এরকম নীরব নিস্তব্ধ আওয়াজ, একটা পাতা পড়লে যে শো করে আওয়াজ হয় এই আওয়াজটা যেন শোনা যাচ্ছে, এরকম ভাবে আর কি, এতটা নীরব। আর পাশাপাশি যে এত রাত, রাতটা যে বোঝা যাবে এটা বোঝা যায় নাই কেন, সেটা হচ্ছে যে পরিবেশটা এমন ছিল যে জ্যোৎস্না রাত, একদম ফকফকে চাঁদের আলোতে একদম সব ক্লিয়ার দেখা যাচ্ছিল, যার কারণে হয়েছে কি যে আসলে তা বুঝতে পারে নাই যে এখনো মানে রাত আছে বা সকাল হয় না, এটা বুঝতে পারে নাই। তো দাদা যখন বের হয়ে গেছে, দাদা কিছুদূর বেশ কিছুদূর যাওয়ার পরে যখন গরু খাওয়ানোর একটা নির্দিষ্ট স্থান আছে ওই জায়গায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে গরু খাওয়াইতেছে, যখন মাঠে নিয়ে গেছে, মাঠের প্রথম যে স্থানটা ওইখানটায় গরুকে খাওয়াচ্ছে আর কি দাদা, গরু খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিজের খেতের দিকে নিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন যেখানটায় খায় আর কি ওইখানে নিয়ে যাচ্ছে। এমন সময় যে কিছু দূর গরু যাওয়ার পরে গরু আর সামনে আগায় না, দাদা ভাবলো যে কি হয়েছে, সামনে আগাচ্ছে না কেন। তো অনেকভাবে গরুকে আঘাত করে বা প্রহার করে জরব দেয়, গরুর সামনে আগায় না। কিন্তু এরকম ভাবে একটা হয়েছে কি যে বেশ কিছুক্ষণ যখন এইভাবে চেষ্টা করলো, কিন্তু দেখলো যে না, গরু সামনে দিকে এগোইতেছে না। তো দাদা একটু সামনে দিয়ে খেয়াল করলো যে কি হয়েছে, সামনে আগায় না কেন। তো সামনে যখন তাকাইলো দেখে যে এই মাঠের বা আমাদের মানিকগঞ্জের ভাষা যেটা বলে চক, চকের ওই পাশে একটা পা আর এই পাশে একটা পা এরকম বড় একটা অবয়ব দাঁড়ায় আছে, যেটাকে অনেকে দেও বলে থাকে, দেও এরকম একটা শব্দ বলে থাকে। তো ওই ওই জিনিসটা আর কি দেখা যাচ্ছিল। তো দাদা দেখে, দাদা আসলে সাহসী ছিলেন, পূর্বের মানুষ ছিলেন, আগের মানুষ ছিলেন, সাহসী ছিলেন, সেই হিসাবে দাদা খুব বেশি একটা ভয় না পেলেও কিন্তু ওখানে থাকা তো দাদার জন্য রিস্ক ছিল, এই জন্য দাদা ওখানে খুব বেশি দেরি করে নাই, সাথে সাথে গরুটা নিয়ে ব্যাগ দিছে এবং তখনই ওই রাত্রে দৌড়িয়ে বাড়িতে চলে আসছে। আসার পরে দাদা দাদার বাবাকে, এরপর আরো যারা ছিল তাদেরকে ডেকেছেন, ডাকার পরে তাদের সাথে বিষয়টা বলেছেন। এরপরে দাদা বেশ মানে কিছুটা অসুস্থ হয়ে গেছিল, দাদাকে আস্তে আস্তে পানি পড়া খাওয়ানো হয়েছে, ঝাড়ফুঁক নেওয়া হয়েছে, এরপরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে দাদা, আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, ওনার নেকহায়াত কামনা করি। এ ছিল আমার ফার্স্ট স্টোরি। আমি দ্বিতীয় যে স্টোরিটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে এটার সাথে সম্পৃক্ত আমি নিজেও, বাট তখন আমি খুব ছোট ছিলাম, সাথে আমার বাবা মাও আছেন। এই ঘটনাটা ভৌতিক সাথে সাথে বেশ আশ্চর্যজনক। হ্যাঁ, সেই ঘটনাটা হচ্ছে যে আমি যখন হই নাই, মানে আমি হওয়ার পূর্বে, দুনিয়া আসার পূর্বে, একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ যখন তারা সিঙ্গেল থাকে তখন তাদের একটা প্রিয় মানুষ দরকার হয়, কিছুদিন পরে যখন বিবাহ হয় তাদের কিন্তু বিবাহের পরে সবচেয়ে বড় যে স্বপ্ন থাকে তাদের একটা সন্তান হবে, তার সাথে তাদের দিন পার হবে, এরকমভাবে একটা স্বপ্ন থাকে, মানুষ কিন্তু এভাবে বেড়ে ওঠে। তো ওরকমভাবে আমার পিতামাতার একটা স্বপ্ন ছিল যে একটা সন্তান হবে, তো তারা ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলেন সবসময় যে আল্লাহ একটা ছেলে দাও। তো এরকম ভাবে আমার আব্বু আম্মু তারা অনেক দোয়া করতেন, আব্বু আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে ধার্মিক, তো সেই সাথে আব্বু অনেক ছোটকাল থেকেই এরকম ভাবে ইসলামিক বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত। তো আব্বু সবসময় দোয়া করতেন, আম্মুও দোয়া করতেন। তো এরকম ভাবে দোয়া করতে করতে একটা সময় দোয়া করছে, দোয়া করে ঘুমিয়ে গেছে একদিন রাতে। ঘুমানোর পরে স্বপ্নটা আমার আম্মু দেখেছিলেন, আম্মু দেখতেছেন যে স্বপ্নে বলতেছেন যে ছেলে হবে বাট ছয় মাস, মানে কি ছেলে হবে বাট ছয় মাস পরে কিছু একটা হবে আর কি, এরকম একটা দেখলেন যে ছয় মাসের পরে থাকবে না বা প্রচুর অসুস্থ হয়ে যাবে বা অন্য কোনো সমস্যা হয়ে যাবে, এরকম একটা বিষয় আর কি আম্মুকে স্বপ্নে দেখালেন। তো আম্মু দেখার পরে আম্মু তো খুব হতাশ যে তাদের প্রথম সন্তান যে কি হবে, আসলে কি হতে যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি মাঝখানে, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে অলরেডি চারটা বা পাঁচটা হয়তো জিন থাকে, সেটা হচ্ছে আমার দাদার মায়ের জিন আর কি, উনি কবিরাজ ছিলেন, তো জিনটা তো অনেক লম্বা হায়াত পেয়ে থাকেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো ওনার যে জিনগুলো আছে ওইগুলো এখন আমাদের বাড়িতে আছেন, তো ওই জিনগুলো আর কি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা করে থাকে, যেহেতু এখন তাদের যে কাজটা এই কাজটা আর হচ্ছে না বা তাদের দ্বারা কোনো কাজ নেওয়া হয় না, তো হইতে পারে ওই জিনগুলো দেখাইছে বা অন্য কোনো জিন, যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই যে স্বপ্নটা দেখালেন, দেখানোর পরে তো সাথে সাথে অনেক হতাশ হয়ে গেলেন, বিষয়টা আব্বুর সাথে শেয়ার করলেন, আব্বু বুঝিয়ে রাখলেন। আসলে আব্বু এই সব বিষয়ে তেমন কিছু মনেও করে না, আসলে আব্বুর বিশ্বাস একটাই যে যা হয় আল্লাহ থেকে হয়, তো এই জন্য আব্বু আসলে তেমন একটা কিছু মনে করে না। এরপরও একটা যেহেতু স্বপ্নে দেখছে যে আসলে কি হতে পারে, তো এরকম ভাবে আস্তে আস্তে আমার যখন জন্ম হলো আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে, যখন দেখলো সবাই খুশি হয়েছে, কিন্তু আম্মুর মনে একটা কষ্ট রয়ে গেছে যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম যে ছয় মাস পরে আসলে কি হবে ছয় মাস পরে। তো এরকম ভাবে যখন আমার বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকলো, মানে এক মাস, দুই মাস, চার মাস, পাঁচ মাস, আস্তে আস্তে যখন ছয় মাস হলো, যেদিন ছয় মাস হয়েছে বাট এর পরের দিন একদম তারপরের দিনই যে সমস্যাটা হলো, হ্যাঁ সেটা হচ্ছে যে আমি এরপরের দিন সকাল থেকে কান্না শুরু করেছি। তো আমার আম্মু থেকে শোনা ঘটনাটা, কারণ তখন তো আমি এত ছোট কিভাবে মনে থাকবে, আম্মু থেকে একাধিকবার ঘটনাটা শুনেছি। তো সকাল থেকে কান্না শুরু করেছি, আমি এমন কান্না করতেছি যে আমার যে দেখে সেই কান্না করে, যে এত ছোট বাচ্চা যদি শ্বাস না সেরে, মানে দম না সেরে কান্না করতে থাকে করতে থাকে করতে থাকে কি একটা অবস্থা হবে, এরকম ভাবে মানে সবারই মায়া লাগে যে এত ছোট বাচ্চা এত কান্না করতেছে। তো আমাদের বাড়িতে যারা ছিলেন, আমার ফুফু, ফুফাতো ভাই, বোন, দাদা, দাদি, এরপর আরো যারা ছিলেন সবাই খুব আদর করতেন, তো সবাই কান্না করতেছে, যারা দেখতে আসতেছে তারাও কান্না করতেছে, আসলে কি হইলো এত কান্না করতেছে, এই বাচ্চা কি সমস্যা, বাচ্চা কি আর বাঁচবে না কি হবে। তো এরকম একটা অবস্থা। আব্বু তো অলরেডি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন, কারণ আব্বুর একটা অভ্যাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার বিষয়টা, যে আব্বু যদি যখন কোনো সমস্যায় পড়ে যান তখন সাথে সাথে মানে নামাজের মুসল্লায় দাঁড়ায় যান, নামাজ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন, পাশাপাশি দুরুসি পড়তে থাকেন, যেন কোনো একটা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। তো আব্বু এবারও তখন আর কি ওরকমভাবে দোয়া করতেছিলেন। তো আব্বু যখন দোয়া করতেছিলেন এরকম ভাবে সারাদিন এরকম ভাবে কান্না করতেছি করতেছি, পাশাপাশি দাদাও কিছুটা ধার্মিক, দাদাও তখন দোয়া করতেছিলেন। দাদা একটা মানত করছিলেন যে যদি আমার নাতি সুস্থ হয়, যে আমার কথা বলে যে যদি সুস্থ হয়, যদি কান্না থামে, যদি বেঁচে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় একটা ছাগল দিবেন, একটা খাসি দিবেন। তো প্রায় আসর হবে অথবা মাগরিব হবে,
একটু বুঝবেন, একটা বাচ্চা এই সকাল থেকে কান্না করতেছে, মানে কি একটা অবস্থা, সবাই কান্না করতেছে, একদম কান্না করতে করতে অবস্থা শেষ। তো এরকম সময় যখন আসরের সময় দাদা এই মানতটা করলেন, আস্তে আস্তে আমার কান্নাটা থেমে গেল, তখন সবাই অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার তেমন কোনো সমস্যা হয় নাই। বাট আমি অনেকবার চেয়েছি যে আমাদের বাড়িতে যে জিনগুলো আছে ওগুলোর সাথে সাক্ষাৎ করতে। স্বপ্নে আমার সাথে হালকা পাতলা হয়েছে, কিন্তু আমি যেভাবে চেয়েছি ওইভাবে হয় নাই। তাছাড়া কারণ আমরা তো সবসময় আয়াতুল কুরসি পড়ে থাকি, পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে এরপরে বিভিন্ন আমল করে থাকি, যার কারণে আসলে হয়তো বা হয় না। তো এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা আর কি। এখন আমি যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে আমার বন্ধু থেকে শোনা, আমার বন্ধু আবু রায়হান। আমরা তাইসির জামাত থেকে সরাহে বেগা পর্যন্ত একসাথে পড়ছি, তো খুবই ভালো। আবু রায়হান বন্ধু, ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর। তো আবু রায়হান থেকে শোনা ঘটনাটা ঘটেছে তার মামার সাথে, তার মামার সাথে ঘটনাটা ঘটেছে। তো ও আমাকে যেভাবে শোনাইছে আর কি, ওর মামা থেকে কালেক্ট করা ওই ঘটনাটা আমি ওইভাবেই বলছি যে ওর মামা সাথে আরো কয়েকজন ছিল যে যারা রাজমিস্ত্রি কাম করতো। দেখা গেছে যারা রাজমিস্ত্রি কাম করে তারা সারাদিন কাজ করার পরে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যায়। তো কাজ শেষে তারপরও তাদের যারা স্মোক করে বা যারা ধূমপান করে তাদের একটা অভ্যাস থাকে যে কাজ শেষে শরীরটা একটু ফ্রেশ হওয়ার জন্য একটু ধূমপান করার জন্য করতে চায়। তো এরকম ভাবে তাদের, যেহেতু তারা গ্রামে ছিল, তাদের আড্ডার একটা জায়গা ছিল ঈদগাহের একটা পাশে। তো ঈদগাহের পাশে অন্য একটা জায়গায় প্রথমে আড্ডা দিত, এরপরে যখন ঈদগাহের পাশে যখন আড্ডাটা দেওয়া শুরু করলো, তো প্রথম দিন যেদিন আড্ডা দিল স্মোক করতেছিল। তো এখন তারা অনেকেই ছিল, ওর মামা আর কি, আমার বন্ধুর মামার সাথে আরো বেশ কয়েকজন ছিল। ওনারা যখন আড্ডা দিতেছিলেন, দেওয়ার পরে একটা সময় দেখা গেল যে কিছুক্ষণ পরে যখন স্মোকটা ধরাইছে ধূমপান করতেছে, এরকম সময় এক মুরব্বি আসছে, এক মুরব্বি টাইপের, দাড়িগুলো সাদা একদম। তো ওই মুরব্বি এসে বলতেছেন যে এখানে যে স্মোক করতেছো আসলে এটা তো ঈদগাহ, এখানে স্মোক করা এটা ভালো হবে না, তোমরা এখানে স্মোক করো না। আসলে না বুঝলে যা হয়, তারা এটাকে তেমন কিছু মনে করে নাই, তারা হাসি মজা করে এটাকে আর কি উড়িয়ে দিয়েছে, আরো ওই মুরব্বীকে তুচ্ছতাচ্ছিল্য করেছে আর কি। তো এরকম অবস্থায় মুরব্বি বেশ কিছুক্ষণ বুঝাইছে যে আসলে কোনো কাজ হয় না বুঝায়। তো কিছুক্ষণ পরে যখন দেখতেছে না হইতেছে না, তখন মুরব্বি চলে গেছে। এরপরে ওরাও চলে আসছে বিরক্ত হয়ে যে একটা মুরব্বি এত বারবার এত কথা বলে। আসে না বিভিন্ন সময়, অনেক সময় ভালো একটা কথা বলো ভালো লাগে না, মেজাজটা খিটখিট হয়ে যায়, এরকম অবস্থা আর কি। তো ওই যখন চলে গেলেন সবাই, মানে ওর মামারা যারা ছিল সবাই চলে যাওয়ার পরে, ওখানে যারা যে সবচেয়ে ভালো ছিল, একদম সবচেয়ে ভালো বা যারা একটু ভদ্র মনে হয়, ওর বাড়িতে গিয়ে বললো আর কি যে তোমরা গতকালকে যে কাজটা করেছো কাজটা আসলে ভালো করো নাই, এখানে আমরা মানে তোমরা ওখানে ঈদগাহ এখানে যে যায় যদি তোমরা এরকম ভাবে ই করো যে স্মোক করো, তাহলে এটা তো খুব খারাপ দেখায়, তোমরা এখানে ওখানে কেন স্মোক করো, তো তোমরা অন্য জায়গায় যাই করো, ঠিক আছে তোমরা স্মোক করো, তোমাদেরকে না বললে হয়তো তোমরা শুনবা না। আসলে স্মোক করা তো এটা খুবই খারাপ কাজ, ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ, এটা সবাই জানি। তো ওইটা বলতেছে ঠিক আছে তোমরা অন্য জায়গায় করো কিন্তু ওইখানে করো না, এটা ঈদগাহ, বুঝতে হবে। তো তো এরকম ভাবে শুনলো না, বলে যে হ্যাঁ কি বলতেছে, মানে ওই আগের দিনের মতোই তুচ্ছতা ছিল করতেছে। তো এক পর্যায়ে যখন বারে বারে বুঝাইতেছে, একদম ছেলের বারে গিয়ে বুঝাইতেছে, তো ছেলে তখন বিরক্ত হয়ে যায়। বিরক্ত হওয়ার কারণে বলে, মানে একশো এক পর্যায়ে বৃদ্ধের গায়ে হাত দেয়, হাত দেওয়ার পরে বৃদ্ধ ওই ছেলেটাকে উঁচা করে এত জোরে ফেঁকে দেয় যে দূরে যায় পরে। তো এরপরে সবাই দৌড়ে আসে, কি হয়েছে, আসার পরে আর কেউ পায় না। তো এরপর অনেক অসুস্থ হয়ে যায়, জ্বর আসে, এরপর অনেক অসুস্থ হওয়ার পরে মনে করেন কবিরাজ দেখায়, প্রথমে ডাক্তার দেখায় কিন্তু কাজ হচ্ছিল না, পরে আসলে বুঝে যে আসলে হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে। তো কবিরাজ দেখায়, পরে কবিরাজ যে কথাটা বলে সেটা হচ্ছে প্রথম দিন যে স্মোকটা করেছিল ঈদগাহের পাশে বসে, যে আগের দিনের কথা, ওই স্মোক করার সময় যে মুরব্বিটা এসেছিল সেই মুরব্বিটাই কিন্তু পরের দিন আসছিল বুঝাতে আর কি। তো ওই মুরব্বির ব্যাপারে যেটা বললো সে হচ্ছে জিন, ওই কবরস্থানের বা সরি ওই ঈদগাহের ওখানে থাকে, ঈদগাহের ওখানে তাদের ফ্যামিলি সহ থাকে আর কি। তো ফ্যামিলি সহ ওই ঈদগাহে থাকে, তাদের ডিস্টার্ব হচ্ছিল স্মোক করার কারণে, তারা ওখানে ইবাদত বন্দেগী করে। তো মুসলমান একটা কথা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে মানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তো যেহেতু আল্লাহ বলেছেন সুতরাং জিন আছে, এটা বাস্তব। অনেকেই মনে করে যে ভৌতিক বিষয় আসলে কি, এই ভৌতিক বিষয় বলতে এই জিনের কথাই আর কি বলছি, জিন অবশ্যই আছে এটা বিশ্বাস করতে হবে, অন্তত আর কেউ বিশ্বাস করুক না করুক মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে। তো ওইটা জিন ছিল আর কি। ওই কবিরাজ বললেন যে ওই জিন ওখানে থাকতেন, জিন তাদের পরিবার সহ সবাই ওখানে থাকতো আর কি, তারা ওখানে ইবাদত বন্দেগী করতো, কিন্তু যখন স্মোক করতেছিল বা ওখানে আড্ডা দিচ্ছিল, হ্যাঁ তাদের অবস্থা ছিল খুবই খারাপ, যে স্মোক করা, এরপরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা, গল্প গুজব করা। তো এটা ওদের কাছে আর খুব মানে খারাপ লাগছে, পছন্দ হয় নাই বা কষ্ট হয়েছে ওদের, এই জন্য আর কি ডিস্টার্ব করেছিল। এটা ছিল আমার তৃতীয় ঘটনা আর কি। এরপরে যে আমি ঘটনাটি বলবো সেটা হচ্ছে যে আমার নানুর সাথে ঘটা একটা ঘটনা। আমার নানুর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা প্রায় কত হবে, কমপক্ষে 50 বা 55 বছর এমন আগে হবে হয়তো। তো এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে নানু ওনাদের বাড়ি তো গ্রামেই ছিল, ওনাদের বাড়ির আশেপাশে অনেক গাছগাছালি ছিল একসাথে অনেক। তখন একটা জিনিস আরেকটা বলি যে অনেক মানুষ আগে কিন্তু এক একজনের অনেক সন্তানাদি থাকতো, এখন না একটা স্লোগান চলে আসছে একটা হলে ভালো হয় দুইটার বেশি নয়। আচ্ছা যাই হোক এটা না বললাম। তো এই আগে অনেক সন্তানই থাকতো, দেখতাম যে আমার নানারা তারা অনেক ভাই একসাথে 10 জন 12 জন, আমার মা খালারা যারা আছেন মামারা তারাও কিন্তু অনেকজন। তো এরকম ভাবে আমার নানুরাও অনেক বোন ছিল, ভাই বোন ছিল, তারা একসাথে অনেকই থাকতো। তো এরকম ভাবে যখন ঝড় বৃষ্টি হইতো বা একটু বাতাস উঠতো তখন কিন্তু গ্রামে অনেক ফল পড়ে, যেমন আম জাম কাঁঠাল লিচু, কাঁঠাল তো পড়ে না যাই হোক আম জাম এগুলো পড়ে। তো পড়ার পরে এগুলো কিন্তু কুড়াইতে গ্রামের ছেলেপুলেরা বের হয়ে যায়, তো তারাও বের হইতো। এরকম ভাবে একদিন ওই দিনটা একটু অন্যরকম ছিল, খুব অন্ধকার হয়ে গেছিল, মাঝে মাঝে যেরকম কালবৈশাখীর ঝড় হয় তো এরকম একটা পরিস্থিতি ছিল, খুব ভয়ঙ্কর অবস্থা আর কি, অন্ধকার হয়ে গেছে, বাতাস অনেক, তো কেউ যাচ্ছে না। তো নানু বলতেছে যে ঠিক আছে তোমরা গেলে যাও, না গেলে না যাও আমি যাবো। এরকম ভাবে নানু যখন সবার সাথে জিদ ধরে যখন নানু বের হয়ে গেছে, যাওয়ার পরে নানু বের হয়েছে, বের হওয়ার পরে আস্তে আস্তে বাইরে দেখতেছি অনেক কিছু পড়ছে, পড়েছে আম, পড়ছে জাম, এরপরে তাল, এরকম বিভিন্ন কিছু। তো নানু যে কাজটা করলেন, নানু গেলেন তাল গাছের ওখানে, যাই দেখেন যে বেশ কিছু তাল পড়ে আছে গাছের নিচে, কি অন্যদিন তো এত তাল পড়ে না, আজকে এত তাল পড়ছে মানে কি। পরে যখন একদম কাছে গেলেন তাল তা উঠাইতে, তখন নানু যে জিনিসটা দেখলেন আসলে সেটা দেখার মতো ছিল না, সেটা দেখলেন যে আসলে যে তালগুলা যে দেখছিলেন দূর থেকে ওইটা আসলে তাল ছিল না, এগুলা মানুষের মাথার মতো দেখাচ্ছে, যে মানুষের মাথা পড়ে যাচ্ছে। নানু আসলে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে এরপরে ওখান থেকে দৌড়ায় চলে যায় বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পরে এরপরে মনে করেন যে বলে সবাইকে, নানু আমার নানু কিছুটা কবিরাজ জানতেন, নানুর মা এরপরে আর অনেকেই মোটামুটি কবিরাজ জানতেন, তারা আসলে ঝাড়ফুঁক করে এরপরে বিষয়টা নিয়ে আসলে অনেক ই করে যে এটা আসলে একটা ভৌতিক ব্যাপার ছিল, তাকে অনেক ঝাড়ফুঁক করে, পরবর্তীতে নানু সুস্থ হয়ে যায় আর কি, তেমন সমস্যা হয়নি। তো এরপরে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে সেটা হচ্ছে আমার খালার সাথে ঘটে যাওয়া। তো আমার খালা আমাকে খুব আদর করতেন ছোটকাল থেকেই, তো আমার যে খালার সাথে এই ঘটনাটা ঘটেছে সেই খালা এখনো বর্তমানে আমাদের ওখানে থাকেন আর কি, আমাদের পাশেই থাকেন। তো খালার সাথে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে গত বছর, খুব বেশি দিন হবে না, হ্যাঁ গত বছর হবে অথবা এবছর শুরুর দিকে হবে। খালা একদিন বিকালে সারাদিন কাজে ব্যস্ত ছিলেন, বিকালের দিকে আর কি গোসল করতে গেছেন, আমাদের পাশে ছোট একটা নদী আছে, তো ওই নদীতে গোসল করতে গেছেন। গোসল করতে যাওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, খালও ছিলেন সাথে, তো গোসল করতে যাওয়ার পরে হঠাৎ দেখে পানির নিচ থেকে কি যেন একটা আওয়াজ আসছে, যে আসলে কিসের আওয়াজ এটা বোঝা যাচ্ছে না, কিছু একটা আওয়াজ মানে ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে। খালার সাথে সাথে ওখানে ভয় পেয়ে গেছেন, এরপর কেমন যেন মানে কথা বলতেছে না, অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে। এরপরে খালাকে ধরে আস্তে আস্তে বাড়িতে নিয়ে আসছেন, কোনোরকম ভাবে খালার কাপড় চেঞ্জ করছেন, চেঞ্জ করার পরে শুয়ে আছে কিন্তু কোনো কথা বলে না, কেমন যেন একটা অবস্থা, শুধু তাকায় আছে কোনো কথা বলে না। তো আমাকে ডাকলেন, আমার যেহেতু আমাদের পাশেই থাকেন এখন, তো আমাকে ডাকলেন, ডাকার পরে আমি গেলাম, যাওয়ার পর এখন আমাকে বলতেছে সরে গেছেন পড়তে। আমার নিজেরই ভয় লাগে বাস্তব কথা যেটা, আমি কিন্তু ছোটকাল থেকে খুব ভয় পাই। ওই বললাম যে আমাদের বাড়িতে যে তিনটা ভূত আছে, তিনটা চারটা বা পাঁচটা যে ভূত আছে, ওই ভূতগুলো থাকার মানে ওই জিনগুলো থাকার আমাদের একটা স্থান আছে, সেটা আমি বাড়িতে গেলে যেখানে ঘুমাই আমার মাথার সামনে ওই জায়গাটা আর কি, ওটাকে আসন বলে আর কি, কবিরাজদের ভাষায় বা এরকম যারা এইসব বিষয়ে বলে তাদের ভাষায় আসন বলে, ওইখানটায় থাকে। আমার কিন্তু খুব ভয় লাগে, আমি কোনো সময় ঘরে একা থাকতে পারি না, দাদার সাথে থাকি, তো আমি নিজেই ভয় পাই। আরো আমাদের বাড়িতে এরকম ভৌতিক কাহিনী প্রতিনিয়ত ঘটেই থাকে বিভিন্ন সময় আম্মুর সাথে আব্বুর সাথে বিভিন্ন ভাবে হয়ে থাকে, তো যার কারণে আমার নিজেরই ভয় লাগে। এরপরে আমার বলতেছে সরে আসেন পড়তে, এরপরে তাও আমি যেহেতু বলতেছে একজন সমস্যায় পড়ছে, না বললে খারাপ দেখা যায়, এই জন্য আমি পড়লাম। তো আমিও চাইছিলাম যে আসলে খালা এমন হচ্ছে, দেখে এমন অনেক কষ্ট হচ্ছে বা এরকম কিছু। তো সুরা ইয়াসিন যখন আমি পড়লাম, আমি এক এক মুভিন করে পড়তেছিলাম, আর পানি দিয়েছিল আমাকে, আমি পানিতে ফুদিছিলাম। তো এক মুভিন করে পড়ার পরে পানিতে ফুদিলাম, এরকম ভাবে যখন সুরা ইয়াসিন শেষ হলো, এরপর ওই পানিটা আমার যে খালার বোন ছিল মানে আমার আম্মু বা আমার বর্মা, তিনি আর কি খাওয়ালেন ওই পানিটা, প্রথমে দিচ্ছিলেন কিন্তু মুখে নেয় না, খায় না আর কি। কি হলো পানি খায় না কেন, তো এরকম বিভিন্ন কিছু বলতেছিলেন যে তুই কই থেকে আসছোস বা তোর বাড়ি কই, তোর পরিচয় কি, কেন আসছোস, এরকম কিছু আর কি, গ্রামের মানুষ আর কি যা বলে। তো এরকম কিছু জিজ্ঞাসা করতেছিলেন, কোনো কিছু উত্তর দিচ্ছিল না বা এরকম ভাবে একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছিল, একটা বোঝা যাচ্ছিল যে আসলে ছোট, একটা মাফহুম হাসিল হচ্ছিল তার অবস্থা থেকে, যে এখনো ছোট, তেমন একটা কথাবার্তা বলে না বা ওরকম কিছু বুঝে না। তো তারপরও হয়তো বার কোন ডিস্টার্ব হয়েছে এর কারণে আসর করছিল। তো এরপরে যখন দেখা গেল যে পাইনটা খেতে দিচ্ছে খাচ্ছে না, তখন জোর করে একটু খাওয়াইছে। খাওয়ানোর পরে তারপরে কিছুটা অন্যরকম অবস্থা দেখাচ্ছে। এরপরে যে পাইনটা ছিল আর বাদবাকি পাইনটা খালার শৈলে ছিটিয়ে দিয়েছে আর কি। তো কিছুক্ষণ পরে খালা শুয়ে পড়ছে, পরে আস্তে আস্তে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। ফেরার পরে আসলে বোঝা গেছে যে এই এতক্ষণ যে একটা সমস্যা হয়েছিল সেটা আর কি একটা জিন ছিল, তো এই জিনটা চলে গেছে এখন। এরপর আর কি অবস্থা স্বাভাবিক হয়েছে। এছাড়াও আমাদের বাড়িতে আরো বিভিন্ন সময় অনেক রকম ঘটনা ঘটে থাকে আমাদের, কারণ আমাদের আশপাশে মানে আমাদের বাড়ির যে ভৌতিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে। যেরকম আমার ছোট ভাই যখন ছোট ছিল তখন কিন্তু খুব বেশি কান্না করতো, এত বেশি কান্না করতো যে সাধারণত বাচ্চারা এত বেশি কান্না করে না। যেরকম যেমন রাত্রে ঘুমাতে পারতাম না ওর কান্নার কারণে, আরো বিভিন্নভাবে সমস্যা হয়ে যেত। অথবা যেমন ধরেন যে কান্না শুরু হচ্ছে আর থামছে না, এরকম একটা বিষয় আর কি। তো আমি আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ঘটনাটা যেটা বলবো সেটা এই আমার খুব নিকট একজনের সাথে ঘটেছে, বাট আমি বলতে চাচ্ছি না তিনি কে, কিছু বিষয় থাকে না বলার ওরকম আর কি। তো যার সাথে ঘটনাটা ঘটেছে উনি তখন খুব ছোট ছিলেন, স্কুলে পড়ালেখা করতেন আর কি। এটা মোটামুটি হয়তো খুব বেশি হবে না, 30-35 বছর আগের হবে এরকম আর কি। তো ওনারা অনেকজন একসাথে পড়তেন, স্কুলে পড়তেন একসাথে। স্কুলে পড়াবার দেখা গেছে যে গ্রামের ছেলেপুলেরা স্কুলে একসাথে যায়, আবার একসাথে বের হয়, একসাথে বাড়িতে আসে। তো এরকম ভাবে ওনাদের অবস্থাটাও ছিল সেম, যে যখন স্কুলের সময় হতো একসাথে যারা ছিল এক ক্লাসের তারা সবাই একসাথে যাইতো, আবার একসাথে আসতো আসার সময়। তো এমন সময় দেখা গেছে যে ওই যখন তারা আসতো, আসার পরে রাস্তায় একটা কালীর মন্দির পড়তো। মন্দির বিভিন্ন সময় কিন্তু মন্দিরে বিভিন্ন কিছু ঘটে থাকে বা এরকম একটা ভৌতিক বিষয় মন্দিরের সাথে সম্পৃক্ত থাকে, ওই সমস্ত স্থানে খারাপ কোনো কিছু থাকে বা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে চায়, এরকম কিন্তু অনেক কিছু শোনা যায় যেহেতু ওই স্থানগুলো অপবিত্র থাকে আমাদের মতো আর কি, যেটা বুঝি। তো ওই কালীর যে মন্দির ছিল, মন্দিরের পিছনে একটা বড় বেলগাছ ছিল, ওই বেলগাছ থেকে দেখা গেছে যে অনেক সময় বেল পড়ে থাকতো, কেউ নিত কেউ নিত না, অনেকে অনেক কিছু মনে করতো খেলে। তো এরকম ভাবে একদিন বেলটা পড়েছিল একদম মন্দিরের যে মূল পয়েন্টটা, যে মূল স্থানটা, দেবীর যে বেদিটা ওখানে পড়েছিল। তো ওই দিন এই কেউ আর কি ওই বেলটা নিতে চাচ্ছিল না, কিন্তু আমার নিকট একজন যে তিনি আসলে যার কথা যার ঘটনাটা বলছি ওনার সাথে ঘটেছে আর কি এটা, তো উনি আর কি ওই বেলটা নেন। নেওয়ার পরে যে সমস্যাটা হয় নিয়ে চলে যান। এরপর ওই বেলটা তাদের ক্লোজ যে ফ্রেন্ড আছে তারা একসাথে যারা যাচ্ছিলেন তারা কিন্তু ওই বেলটা খায়। খাওয়ার পরে যে সমস্যাটা হয় তাদের তখন আর কি ওরকমভাবে কোনো সমস্যা হয় না, বাট যখন তাদের বিয়ে হয়, এটা যেহেতু একটা মেয়ে সাইড ওই সাইড থেকে বলছে এই জন্য আমি বলিনি আসলে কি কার সাথে ঘটনাটা ঘটেছে। তো এই যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে দেখা গেছে যে প্রত্যেকে যখন তাদের স্বামীর বাড়িতে যায়, যারা যারা বেলটা খেয়েছে বিশেষ করে যে নিয়েছে তার সাথে সবচেয়ে বেশি আর কি সবচেয়ে বেশি সমস্যা হয় তার সাথে। দেখা গেছে যে যে বেলটা নিয়েছিল সে যখন তারও যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে দেখা গেছে হঠাৎ অজ্ঞান হয়ে যায় বা হঠাৎ উল্টাপাল্টা কিছু বলতে শুরু করে বা এরকম মানে অস্বাভাবিক একটা যে আচরণ থাকে, এরকম অস্বাভাবিক আচরণ করতে থাকে। সাধারণত একটা জিনিস খুবই বুঝার যে নতুন বউ কিন্তু সাধারণত মানে ওরকমভাবে কথাবার্তা বলে না বা ওরকমভাবে কিছু করে না বা কিছু করতে গেলেও 10 বার ভেবে চিন্তা করে, এরকম একটা অবস্থা আর কি। তো এরকম অবস্থা যখন তখন আর কি দেখা গেছে যারা যারা বেলটা খেয়েছে সবাই আর কি অবস্থাটা এমন যে সবাই ওখানে আর কি করছে যে নতুন বউ অবস্থায় সবাই অজ্ঞান হয়ে গেছে বা উল্টাপাল্টা কিছু বকতেছে বা কিছু মানে যেটা অল্প খাওয়ার সেটা খুব বেশি খেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা হয়েছে আর কি। তো ওই সাথে যে আমার একজন নিকট মানে যে বেলটা নিয়েছিল উনি আর কি আমার খুব নিকট একজন, তো উনিও ওই এরকম অবস্থা হয়েছিল বিয়ের পরে। তো এরকমভাবে খুব সমস্যা হইতেছিল, সাথে সাথে আমি ওনার কাছ থেকে এটা শুনেছি যে যারা যারা ওনার সাথে বেলটা খেয়েছে সবারও এরকম সমস্যা হয়েছে। তো আস্তে আস্তে আমি তো সবার খবর জানি না, বাট আমি যার কথা বলছি উনি পরবর্তীতে ট্রিটমেন্ট নিয়েছেন, কবিরাজ ইত্যাদি দেখিয়েছেন, পরবর্তীতে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন, এরপরও কিছুটা সমস্যা হয়ে যায় আর কি। তো এ ছিল আমার সর্বশেষ স্টোরি। তো আমি এখন কিছু বলতে চাই আর কি অডিয়েন্সের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে গত কয়েকদিন পূর্বে আপনারা জেনে থাকবেন বাংলাদেশ কওমি মাদ্রাসা এর আওতাধীন একটা বোর্ড রয়েছে, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ। তো এই বোর্ডে পরীক্ষা হয়েছে একই সাথে তাইসির, শরহে বেকেয়া, কাফিয়া এবছর নতুন হয়েছে, মানে ফার্স্ট মানে কাফিয়ার বোর্ড হয়েছে, সরে বেকার হয়েছে, মেসকাতের হয়েছে, পাশাপাশি কিন্তু আগামী হায়াতুল উলিয়া বোর্ড শুরু হবে। তো কওমি মাদ্রাসা যে শিক্ষা বোর্ড রয়েছে ওখানে কিন্তু আমরাও এই পরীক্ষাটা দিয়েছি। ওই পরীক্ষার মধ্যে যে আমি আমার বন্ধু রায়হানের থেকে যে ঘটনাটা বলছিলাম, তো রায়হানও কিন্তু আমার সাথে পরীক্ষা দিয়েছে, সাথে তালহা দিয়েছে, এরপরে আব্দুল বাসের দিয়েছে, মুখলিসুর রহমান দিয়েছে, সাথে দিয়েছে আরো মনে করেন শাহেদ ইসলাম, এরপরে শরীফুল ইসলাম, আমাদের ক্লাসে যারা আছি আমরা সরেবে গেছি, আমাদের মধ্যে হাসিব আল মামুন সহ আরো অনেকেই কিন্তু আমরা এই পরীক্ষাটা দিয়েছি। সাথে সাথে পুরো বাংলাদেশে প্রায় 3 লক্ষ ছাত্রের মতো হয়তো এই পরীক্ষাটা দিয়েছে। তো এখানে যে বিষয়টা আপনাদের কাছে বলা, সেটা হচ্ছে আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আসলে আমরা এই পরীক্ষাটা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম, অন্যান্য বছর থেকে এবছর প্রশ্নটা খুব হার্ড হয়েছে, তো আলহামদুলিল্লাহ তারপরও আমরা অনেক ভালোই দিয়েছি। আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা এই পরীক্ষায় ভরপুর সফলতা পাই এবং আমরা যেন ফার্স্ট হতে পারি, খুব ভালো রেজাল্ট করতে পারি। এই ছিল একটা বিষয়। পাশাপাশি আমার বন্ধুরাও কিন্তু ভূত স্টুডিও এই জাগো এফএম এর যে আর্য উদয় ভাইয়া পরিচালনা করেন, এটা কিন্তু শুনে থাকেন, আমরাও কিন্তু অনেক আগে থেকেই শুনি, আমাদের অনেক মাদ্রাসার বন্ধুরা এটা শুনেন, পাশাপাশি স্কুল কলেজ তারা তো শুনেন, কিন্তু আমরা যেটা বলি মাদ্রাসার মানে অঙ্গন থেকে অনেকেই কিন্তু আমরা এই গল্পটা শুনে থাকি। বৃহস্পতিবার রাত্রে আমরা আগে থেকে অপেক্ষায় থাকি যে আজকে রাত্রে আমরা এই ভূত স্টুডিওর এই বিষয়টা শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি এখানে বিদায় নিতে চাই, অনেক অনেক ধন্যবাদ উদয় ভাইকে এবং সাথে সাথে ভূত স্টুডিওকে।
অনেক অনেক ধন্যবাদ মাহবুব আপনাকে, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হলো আমাদের আজকের বন্ধু মাহবুবের সাথে, এবং মাহবুব কিন্তু খুব চমৎকার কিছু ঘটনা আমাদেরকে শোনাচ্ছিলেন, ভালো লাগছিল আমার শুনতে। এবং আপনি যদি আগামী পর্বে মাহবুবের মতো আসতে চান, আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলতে জাগো এফএম এর প্ল্যাটফর্মে, তাহলে কি করতে হবে? মোবাইলের রিসেপশনে চলে যেতে হবে, গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 2696 এর নম্বরে। আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে এবং ডেফিনেটলি তারা আপনার কাছ থেকে আপনার ঘটনাগুলো প্রথমত ফোনে শুনবে, সেগুলো যদি প্রচারযোগ্য হয় নিশ্চয়ই আপনাকে ইনভাইট করা হবে আমাদের রেডিওতে আগামী পর্বে, অর্থাৎ নেক্সট থার্সডেতে, এবং সেখানে আমরা আপনার ঘটনাগুলো শুনবো। সো আমি তো চাই যে সবাই আসেন, সবাই বসেন, সবাই বলেন, প্রত্যেকের সাথে এই যে আসার মাধ্যমে তো পরিচয়টা হয়, রাইট? সো নেক্সট পর্বে যারা আসতে চান আর উদয়ের সাথে লাইভে বসে ভূত স্টুডিওতে ভৌতিক গল্প বলতে চান, ছটপট রেজিস্ট্রেশন করে ফেলুন। আজকে শেষ সময় এসে অনেক অনেক কমেন্ট জমে গেছে, আমরা কিছু কমেন্ট নিতে চাই এবং নামগুলো ছটপট পড়ে ফেলতে চাই। আমাদের সাথে জয়েন করছে সারা, বলেছেন বেশ ভালো লেগেছে মাহবুবের ঘটনাগুলো। অভি রয়েছেন আমাদের সাথে আজকে, আব্দুল সালাম বলেছেন অসাধারণ অনুষ্ঠান, ভূত স্টুডিও কন্টিনিউ করার জন্য জাগো এফএম কে তিনি ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। জয়েন করেছেন কুমিল্লার বন্ধু, তিনি রয়েছেন আমাদের সাথে, নামটি হচ্ছে প্রিয়াঙ্কা, তিনি বলেছেন আমাদের কুমিল্লাতে আগে এই ধরনের কোনো শো হতো না, এখন জাগো এফএম এর কারণে আমরা নিয়মিত ভূত স্টুডিও শুনতে পারি, এর জন্য জাগো এফএম কে অনেক অনেক ধন্যবাদও জানিয়েছেন। তিনি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এই যে আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেন, আপনারা সবসময় SMS করেন, কমেন্টস করেন, এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটি রাফিয়া, তিনি বলেছেন আমাদের সাথে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন, তার কাছে ভূত স্টুডিওর শোটা ভালো লাগে, গল্পগুলো বেশ ভালো লাগছে, সেটাও তিনি লিখেছেন। শেখ ইয়াসমিন লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসমা বলেছেন নিয়মিত ভূত স্টুডিওতে আসলে খুশি হব, আপনি মাঝে মধ্যে ফাঁকিবাজি করেন, আসলে আমার পক্ষে সবসময় সম্ভব হয় না, এর জন্য অপারগতা প্রকাশ করছি, বাট আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি, দোয়া রাখবেন। অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন আজমিরা বেগম, আমি আপনার নিয়মিত একজন বন্ধু উদয় ভাই, খুব ভালো লাগে আপনার ভূত স্টুডিও অনুষ্ঠানটা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এরকম প্রচুর প্রচুর বন্ধুদের SMS এবং কমেন্টস কিন্তু আজকে আমাদের সাথে আছে। আজকে আমাকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে হবে, আগামী পর্বে যখন আমি আসব তখন চেষ্টা করব আরো নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন বন্ধুদেরকে নিয়ে আসতে, বাট সেটা কিন্তু শুধু আমার উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। যারা আজকের অনুষ্ঠানটা দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকের কাছে ঘটনা আছে কিন্তু কখনো কোনো রেডিওতে আসেন নাই, তো না আসলে কি করে ঘটনাগুলো শেয়ার করা হবে? সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আসতে চান, যারা বসতে চান আগামী পর্বে এই প্ল্যাটফর্মে, যেখানে লক্ষ লক্ষ শ্রোতারা ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে একযোগে 94.4 ফ্রিকোয়েন্সিতে FM রেডিওতে শুনছে এই অনুষ্ঠানটা, এবং একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে লক্ষ লক্ষ মানুষ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম নয়, বাংলাদেশের সমস্ত জায়গা এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর সমস্ত বাঙালি বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। সো অনেক ধন্যবাদ এত এত মানুষরা আমাদের সাথে থাকার জন্য, যারা রেজিস্ট্রেশন করেন নাই রেজিস্ট্রেশন করেন, যাতে নেক্সট উইকে আপনার সাথে সাক্ষাৎ হয়, আপনার ঘটনাগুলো সবার সামনে পৌঁছে যায়, সে অপেক্ষায় থাকবো। খুব ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আপনার বন্ধু উদয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।